exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং দ্য মোস্ট ওয়ান্টেড দিরাব্বি রেজা ভাই আপনাদের সঙ্গে রয়েছেন।
আসসালামু আলাইকুম। আমাকে তো মোস্ট ওয়ান্টেড বানায়,
ইউ আর মোস্ট ওয়ান্টেড অফকোর্স, বিকজ আপনার কিছু ডাই হার্ট ফ্যান আছে এবং তারা আপনার কথায় অনেক বেশি খুশি হয়, যে কারণে ইউ আর মোস্ট ওয়ান্টেড। অ্যান্ড রেজা ভাই আমাদের সঙ্গে আছেন। রেজা ভাইয়ের কন্ট্রিবিউশন কি ডরে সেটা আপনারা সবাই জানেন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলার সময় হলে আমরা অবশ্যই কথা বলব। আজকের এই এপিসোড আমরা পুরোপুরি সাজিয়েছি ব্ল্যাক ম্যাজিকের উপরে। ব্ল্যাক ম্যাজিক কি, কিভাবে এটা ইফেক্ট করে, আসলে এটা ইফেক্ট করে কিনা, এটা নিয়ে রেজা ভাইয়ের বক্তব্য কি, সায়েন্স কি বলছে, অল দোজ থিংস এবং স্টোরিগুলো সবকিছুই হচ্ছে আজকের এই কালো জাদুর উপরে। সো যারা এই অনুষ্ঠানটি শুনছেন কিংবা শুনতে পারছেন না, তাদের সবার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে আজকের এই অনুষ্ঠানটাকে আপনারা শিক্ষণীয় জায়গাটা থেকে দেখবেন, নট এন্টারটেইনমেন্ট। রেজা ভাই আপনার অনুভূতি ক্রমে আমরা শুরু করতে চাই।
জি আচ্ছা, আমরা যেহেতু আমাদের অতিথিরা আসছে, আমরা তাদের স্টোরি শুনি, শোনা ফাঁকে ফাঁকে আমি কথা বলব।
থ্যাংক ইউ। আমি প্রথমেই আপনাকে ফ্লোর দিতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি গেস্ট, তার নাম পরিচয় আসলে তিনি রিভিল করতে চাচ্ছেন না, কিছু বিষয় আমি আপনাদেরকে বলতে পারি। উনি এসেছেন সাভার থেকে, ওনার বয়স আনুমানিক 23 বছর। ঠিক আছে, আপনি নাম পরিচয় যেহেতু বলতে চাচ্ছেন না, সমস্যা নেই। আমি পুরো ঘটনাটাই আগে জানতে চাই যে কি ঘটেছে বা কি হচ্ছে আপনার সঙ্গে।
আচ্ছা, ঘটনাটা আসলে আমার নানু যখন মানে জীবিত ছিলেন তখন থেকে মানে আমার মা খালার 6 বোন, আমার নানুর 2টা ছেলে ছিল,
জি
তারা হুট করেই মারা গেছে। নানুর একটা সমস্যা ছিল যে তার কোনো ছেলে সন্তান জীবিত থাকতো না, আর হচ্ছে আমার নানু যখনই অসুস্থ থাকতো তার সাথে কিছু না কিছু একটা থাকতো। উনি মারা যাওয়ার 6 বছর আগে যে উনি অনেক অসুস্থ, মানে নাই বললেই চলে এরকম,
হুট
করে দেখা গেছে যে তার রাইখে আমরা একটু বাহিরে আসছি, তার পায়ের কাছে কেমন যেন অদ্ভুত একটা মানে জিনিস বসে আছে, যার শরীরটা পুরাটা কাটা কাটা।
এগুলো কি আপনি শুনেছেন না আপনি দেখেছেন?
আমার মা বলছে, ওনারা দেখছে আর কি। তো তারপর আর কি ভয় পাবো আমরা যারা আছি, তো বলে নাই। তো এরকম করে প্রায় অনেক সময় আমার নানুকে ডিস্টার্ব করতো, আসতো বারান্দার মধ্যে সাদা কাপড় পরে বসে থাকতো।
কে বসে থাকতো?
কোন এক মহিলা বসে থাকতো, এমন একটা জায়গায় বসতো, দেখা গেছে আমার নানু ঠিক যেই টাইমে বেরোবে ঠিক ওই টাইমে উনি ওইখানে থাকতো। তো নানুর একটা অভ্যাস ছিল যে প্রতিদিন মাগরিবের আজানের সময় উনি ওয়াশরুমে যাবে।
এটা একটা মানে ওনার অভ্যাস,
ওনার অভ্যাস হয়ে গেছিল। আমার যখন মামা মারা যায় তখন আমার নানা বারবার বলছিল যে এই কাজটা যাতে উনি অফ করে, কারণ মানে গ্রামের মধ্যে আর মানে অনেক বাসছাড় আর উনার এই সমস্যাগুলো হইতেছে। নানাদের যে গরু পালতো, ওনারা গরু পালতো, তো প্রতি বছর গরু মারা যেত। যখন আমার মামা 2টা মারা গেছে, তারপর পর আমার খালাতো ভাই 1টা মারা গেছে। তারপর হচ্ছে যে একদিন এক মানে হুজুর টাইপের মানুষ আসে, উনি আসছে আসছে হচ্ছে চাল নিতে। তখন বাসায় আসার পরে বাড়ির দিকে তাকায় বলতেছে যে তোর তো কোনো ছেলে বাচ্চা নেই।
চাল কিসের জন্য? মাদ্রাসার জন্য হচ্ছে চাল চলে
বাইরে। ওকে, নানুরে দেখে বলতেছে তোর তো কোনো ছেলে আজ পর্যন্ত বাচ্চা নেই। বললো যে তোর তো মানে সংসারের অভাব অনটন দূর হইতেছে না, আর তোর প্রতি বছর গরু ছাগল মারাই যেতেছে, তো সে তো অবাক হয়ে যেতেছে।
জানলো কিভাবে?
হ্যাঁ, তো বলছে যে তোর মেয়েরও 1টা ছেলে মারা গেছে, তোর বংশে কোনো আর কি কোনো ছেলে সন্তান হইতে দিবে না। তো এরকম শোনার পরে পরে উনি এরকম কিসের জন্য গরুর একটা মাথা না হার, গরুর যে ঘর সেখানে উনি রেখে গেছিল মাটির নিচে। তারপর থেকে এরকম হয়নি। তো যখন আমার ভাই হয়েছে, আমার ভাই হওয়ার পরে,
আপনি কি পরিবারে বড় না ছোট?
আমি বড়।
আপনি বড়? আচ্ছা, এই গল্পগুলো আপনি শুনেছেন আপনার?
ওইগুলো হচ্ছে আমার মার মানে মা খালাদের চোখে দেখা।
কিন্তু এই গল্পগুলো তো আপনি শুনেছেন মা খালাদের কাছ থেকে, গল্প করেছে আপনাদের সামনে। ওকে,
তারপর হচ্ছে আমার ভাই যখন হয়েছে সেটা হচ্ছে আমার সামনেই, হুট করে এমন অবস্থা হয়েছে যে মনে হইতেছে যে বাড়ি স্বাভাবিক, পুরো বাড়ি স্বাভাবিক, বিকালের দিকে মনে হইতেছে মানে বাড়িটা পুরো ভাঙা চুরা যাইতেছে। হঠাৎ করে কালো মেঘ, চারপাশ কেমন যেন কালো হয়ে গেছে, মানে ওর তখন 7 দিন, আর ওর মাথা মনে হইতেছে এই ঠোঁটের চারপাশ দিয়ে রক্ত বেরিয়ে যেতেছে এমন অবস্থা। তো তারপরে হচ্ছে ওই যে আমার নানা যে বউ ছিল যে ওনারা তো বলে গেছিল যে তোর তোর বংশে কোনোদিন ছেলে সন্তান হতে দিবে না, যে তোমার মামা নাই তাহলে আমার ভাইটা পরে হচ্ছে আমার আম্মু এখানে নিয়ে আসে। তো আমার নানু গত বছর মারা গেছে, মারা যাওয়ার আগে আমরা এখন যে বাসাটায় আছি সেই বাসাটার মধ্যে উনি হঠাৎ করে উনি উপরে শুইতে পারে না, বিছানায় শুইত না, নিচে শুইত আমার নানু। মানে উনার মানে এরকম একটা অভ্যাস হয়ে গেছিল যে নিচে শুইতে ওনার ভালো লাগে। তো শুয়ে আছে তো হঠাৎ করে হাসতেছে রাতের বেলা, সে এমন একটা মানুষ চলাফেরা করতে পারে না, ধুরা ধুরা নেই, হাসতেছে কেন? তারপরে সকালবেলা বলতেছে কি যে তোমরা কখনো এই যে তোমাদের এই যে আমাদের তিনটা দরজা পাশাপাশি, মেইন যে দরজাটা তারপরে হচ্ছে মানে আমি যে রুমে থাকি সেই দরজা আর বারান্দার দরজা, একদম পুরা তিনটা দরজা আছে। তো বলছে কি যে কখনো এই নিচে শুইবা না, তখন বুঝি নেই আর কি ওই জায়গাটার মধ্যে যেই শয় একটা না একটা সমস্যা হবে, সে বাজে স্বপ্ন দেখবে না, তার শরীর খুব ব্যথা থাকবে, কিছু না না জ্বর আসবে, কিছু না কিছু প্রবলেম হয়। তো এরকম নানু যখন মারা গেছে তারপর হচ্ছে আমার মা, আমার মার এই সমস্যাগুলা আমাদের পাশে যে বাসাটা সেখান থেকে শুরু হয়। উনি হঠাৎ করে একদিন ওনাকে ডাক দিছে, উনি মানে দেখে নাই যে কে আসলে নিচের বাসা বলতে ওইখানে হচ্ছে মানে কিছু মানুষ ছিল যারা হচ্ছে ভিতরে এসে রান্না করতো, তখন গ্যাস ছিল না আমাদের, তো খুলে দিত। এখন আম্মু দেখে নাই যে কয়টা বাজে, যে বের হয়েছে, বের হওয়ার পরে মানে দেখে কেউ নাই, পরে এইটা আসতেছে, আসার পরে উনার শাড়ির আঁচল টানা ধরছে একটা বাচ্চা, উনারই ছেলে, কেমন যেন উনার একটু সেন্স ছিল, উনি ভাবতেছে এই ছেলে আসলো কিভাবে এখানে, আমি তো গেটই খুললাম না, দেখে মানে ছেলেটা হাসতেছে পুরা এমন ভাবে ধরছে যে শাড়ির আঁচল ছাড়তেছেই না। এখন বলতেছে কি
দিনের বেলা
না রাত চারটার আগে,
রাত চারটার আগে দরজায় নক পড়েছে,
দরজায় না মানে ডাকতেছে যে খালা উঠেন।
ওকে, দরজা খোলার পরে দরজা বন্ধ করে
মা দরজা খোলার সাথে সাথে চাবিটা নিয়ে কেচি গেটের সামনে গেছে,
তখন তো অন্ধকার।
হ্যাঁ অন্ধকার, মানে তার তো আর খেয়াল নাই যে এটা রাত নাকি সকাল হয়ে গেছে, সে মানে ডাকার প্রতিদিন ডাক দেয় অভ্যাস হয়ে গেছে, সে চাবিটা নিয়ে গেটটা খুলবে না, কেউ নাই। যখন আসতেছে মানে ওই দিকটা যখন ফিরছে ব্যাক করার পরে দেখে যে একটা ছেলে আমাদের দরজার সামনে, তা আবার উনারই আঁচল ধরা,
ভয়াবহ ব্যাপার।
তারপর হচ্ছে ছেলেটা এমন ভাবে তারা দেখে হাসতেছে, তার চোখের তো পলক পড়তেছে না, মা কেমন যেন বলতেছে এই তুমি আমার আঁচল ছাড়ো, আঁচল ছাড়ো, আঁচল ধরছো কেন? আর সে রীতিমতো ছেলেটা মানে ধাক্কায় যেছে, তাও তার তার সাথে পারতেছে না, অনেক কষ্টে কিভাবে কিভাবে যেন ছুটে আসছে। পরে হচ্ছে রুমের মধ্যে আইসা সে মানে সেন্সলেস এর মতো মানে ডাকতেছে কিন্তু তার কোনো ভয়েস নেই,
জানবের হয়ে যাওয়ার মতো অবস্থা।
হ্যাঁ মানে কি করবে সে জানে না। পরে আব্বু উঠছে, উঠার পরে দেখে যে অবস্থা খারাপ, মানে পানি টানি দিতেছে। পরে আমরা উঠার পরে সে বললো যে এরকম এরকম সমস্যা। তারপরে দেখা যেত যে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম উঠছি মানে নূপুরের যে শব্দগুলা অটোমেটিক চলতেছে প্রতিদিন রাত দেড়টার পর থেকে তিনটার মধ্যে প্রতিদিন হইতো এটা। তো এখন যে বাসায় আছে ওই বাসায় আম্মু সমস্যাটা হচ্ছে জঙ্গল ছিল ওই পুরো এলাকাটাই, আমরা এখন যে বাসাটা আছি ওই বাসার আমাদের ফ্ল্যাটটার ওই খানটাই একটা তাল গাছ ছিল।
সাভারের কথা বলছেন আপনি যে ফ্ল্যাটে এখন আপনারা আছেন? ওকে,
নানু মারা যাওয়ার পরে এখন আমি রাত্রে পড়তেছি, আমি আমার বাবা বাসায় থাকে না, আমি আমার ভাই, ভাই হচ্ছে আপনার ফেসবুকে এমনিতেই করতেছে। তো ওই যে জায়গাটার কথা নানু না করছিল, তো আমরা করছি কি মানে অতিরিক্ত গরম দেখে সবাই একদম নিচে মানে ওইভাবে শুয়েছি যে কার
নানু কি বলেছিল জায়গাটা নিয়ে,
বলছিল যে এই জায়গাটা যাতে আমরা কখনো না শুয়ে থাকি, মানে যাতে তিন দরজার যে মাঝখানের জায়গাটা, তখন সাড়ে বারোটা বা মানে একটা এরকম। তো হঠাৎ করে আমার ভাই দেখে কি আমার মার মুখটা বাঁকা হয়ে যেতেছে, চোখগুলা স্বাভাবিক মানুষের মতো না, অনেক বড় অনেক বড় হয়ে যেতেছে।
ওই সময় কি আপনার ওখানে বসেছিলেন?
আমি এই সাইডে, আমার ভাই ওই সাইডে, আমরা দুইজন দুই পাশে, দুইজনই আমি পড়তেছি আর হচ্ছে এমনিতে এমনিতে ই করতেছে, মা হচ্ছে মাঝখানে, আমার বাবা নাই, বড় ভাই নাই, এখন হচ্ছে আমরা ভয় পাই। হঠাৎ করে আমার ভাই বলতেছে যে আপু আপু হ্যাঁ আমার কি অবস্থা,
মানে ওনার তো কোনো ধরনের কোন রোগও ছিল না?
না, ওই যে নিচের বাসার কথাটা বললাম যে নাই, কিন্তু আমার আমার আম্মু বলছে আম্মু নাকি মানে তুলা রাশি।
ওকে,
যখন এই সমস্যাটা হয় তখন হচ্ছে যে মারে ও ধাক্কা দিয়েছে আর মা এমন ভাবে ওর দিকে তাকাইছে মানে সে কথা বলতে পারতেছে না, কিন্তু তার মানে পুরো আত্মা ফাইটা দিতেছে কথা বলার জন্য, কিন্তু সে মানে কথা বলতে পারতেছে না। পরে এখন আমি তো মানে মনে হইল যে আমার মা তো এরকম একটা সমস্যা হয়, ঠিক তখনই হচ্ছে আমি বললাম যে ভাই তুমি বসো, তুমি মানে ধরো না। আর আমার ভাইয়ের উপরেও তো এরকম সমস্যা দেখে আমরা নানুর বাসা ছাইরা এখানে এসে পড়ছি, তো আমি বলছি তুমি মানে ধরো না, তুমি একটু সাইডে যাও। এখানে সুরা পড়ছি, আয়াতুল কুরসি পড়ছি, পু দিছি, তারপর পানি ছিটে দিছি, দেন হচ্ছে দশ মিনিট মানে যতক্ষণ আয়াতুল কুরসি পড়ি নাই তার আগ পর্যন্ত ওইভাবেই ছিল, যখন আমি আয়াতুল কুরসি পড়ছি দেন হচ্ছে ওটা ছাড়ছে। ছাড়ার পরে আমার মা অনেক জোরে জোরে চিৎকার করতেছে আর কান্না করতেছে, একটা বাজে তখন হচ্ছে আমাদের নিচে এক লোক আসছে যে আমাকে বলতেছে যে সেও ভয় পেয়ে গেছে।
চিৎকার করে উনি কি বলতেছিল?
চিৎকার করে বলতেছে যে আমার বুকের মধ্যে কেউ বৈশা ছিল, আমার মনে হয় মায়েরা ফেলবে, আমার মনে হয় মায়ের।
উনি কি ঘুমন্ত অবস্থার মধ্যে ছিল নাকি সজাগ থাকা অবস্থায়?
মানে মনে করেন যে অনেক সময় আছে না যে ঘুমায় না জায়গাও থাকে না, এমন একটা অবস্থা মানে হালকা চোখ লাগছে এরকম টাইমে।
ওকে ওকে।
তারপরে হচ্ছে যে উনার কয়েক মাস পর্যন্ত ঘাড় ব্যথা, মানে ঘাড় নাড়াইতে পারে না, এই করতে পারে না, এটা অনেক হুজুর গেছে, পানি পড়া এই সেই হলাম, আনার পরে যায় না, ঠিক দুই তিন মাস পরে গেল। তার আরেকটা সমস্যা হয়েছে, সেম হচ্ছে আমরা বিছানায় শুয়েছি, এবার হঠাৎ করে সে কিছু বলতে পারে না, সে বলতে পারে না কি, তার মনে হইতেছে যে কেউ তার বুকের উপরে এসে বসছে।
বুঝলেন কিভাবে আপনার বিষয়টা?
বুঝলাম কিভাবে তখন হচ্ছে বুঝি নাই, ওই ফার্স্ট টাইমে যখন আমার ভাই দেখাইছে ওই হচ্ছে সেকেন্ড টাইম আবার বুঝতে পারছে, ও হচ্ছে যে মানে দেখা গেছে সবসময় আমার পাশেই থাকে, তো দেখা গেছে যে মার সাথে কথা বলতেছে, ফাইজলামি করতেছে, হুট করে মা কথা বলে না। ও আবার আমার বলতেছে যে আপু কান্না করে দিছি, এবার মায়ের মানে জোরে জোরে ঢাকাতেছে আর মা মা বলে চিৎকার করতেছে। তো আমি দৌড়ে আয়সা বলি কি, টেবিল থেকে পড়তেছিলাম, তো আয়সা বলি কি হয়েছে কি হয়েছে, বলে কি মানে মনে হয়েছে ওর কাছে মনে হইতেছে মা আর নাই, এরকম একটা অবস্থা। তো আমার বলতেছে কি আপু দেখো মা না কথা বলতেছে না, তো ওইবার তো তাও তাকাই ছিল, আর এবার এমন একটা সমস্যা যে মানে কিছুই বলতে পারতেছে, এখন ওইবারে যেতে এবার বেশি খারাপ। পর হচ্ছে যে আবার সুরাট পড়লাম, আবার পানি দিলাম, এবার হচ্ছে যে অনেক জোরে জোরে আমার ভাইয়ের কাছে ওয়াজের ই ছিল, সে দোয়া যে আছে হ্যাঁ ইয়াসিন সেটা ছাড়লাম, অনেক অনেক কিছু করার পর ঠিক হইলাম অনেকক্ষণ পরে। সে এবার তার এমন অসুস্থ হয়ে গেছে যে তার কিছু হইলেই মনে হয় যে তার পায়ের রগ দিয়ে পা দিয়ে কি যেন একটা আসে, কি যেন ঢুকে, আর যখন ঢুকে যে জায়গাটা দিয়ে আসে সেই জায়গাটা মনে হয় তার মানে কেমন যেন একটা অস্বস্তি, আর জায়গাটা এরকম ফুলে যায়, মানে মনে হইতেছে যে কি যেন একটা হইতেছে।
আপনি একটু আমাকে বলেন তো, প্রথম যে ঘটনাটা ঘটলো যে মুখ বেঁকে যাওয়া, এরপরে কি কোনোভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন?
মানে ওনার ইনজেকশন থেকে শুরু করে সমস্ত কিছু করাইছে, তারপরে ডাক্তাররা বলছে কি যে না তার হাড়ের সমস্যা আছে যার কারণে এগুলো হইতেছে, আবার বলছে কি তার মানে রগের মধ্যে সমস্যা হয়েছে যার কারণে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে। সব ট্রিটমেন্ট করা হলো, কোনো সমস্যা নাই। পরে আমি নিজে যা দুইবার এক্সরে করাইছি, কিচ্ছু হয় না, রিপোর্ট পুরো নর্মাল। এক হসপিটাল থেকে করছি, ওনারা তো বলে যে না ওনার তো কোনো সমস্যাই নেই, পরে ভাবলাম যে রিপোর্ট হতে বা ভুল আসতে পারে। আবার যে অন্য জায়গায় করেছে বলে না উনি তো সুস্থ।
সেকেন্ড টাইম যে ঘটনা ঘটলো এটার পরেও কি আপনার
মানে আসেই, মানে মার যখন ফার্স্ট টাইম থেকে সমস্যাটা তখন থেকে ঘাড় ব্যথা শেষ হয় না, তারপর হচ্ছে ও মাঝখানে একটা কাহিনী হচ্ছে আঙুল ব্যথা, মানে হঠাৎ করে আঙুল নাড়াইতে পারে না। তারপর হচ্ছে যত হুজুর ছিল যারা আর কি ঝাড়ে তাদের কাছেও গেলাম, তারাও মানে দিল, এখন যতটুকু করার সব করছে কিন্তু তারপরেও তার সমস্যাটা ভালো হইতেছে না। আর দুই দিন আগে আমার ভাইয়ের মানে একটা অভ্যাস হচ্ছে চাল ভাজা খাবে, হঠাৎ করে সন্ধ্যাবেলা তার একটা আবদার উঠছে, মা বলছে মার আমিও জানি মার সমস্যা, কিন্তু সে ছেলে মানুষ না, আমার ভাই যে দিতে হবে দিছে, দেওয়ার পাঁচ মিনিটও হয়নি আমি মানে বাইরে গেছি পড়াইতে, আসছি ও আবার খাওয়া দাওয়া করে বাইরে চলে গেছে। আমার মান মনে হইতেছে কি তার জানালা দিয়ে মানে আমি ডাকতেছি, আমি হাত বাড়াইতেছি যে মার হাত দাও, আর মানে উনার টোটাল শরীর জ্বরে শেষ, শরীর কাঁপানো উঠে গেছে যে তার সে জানালার দিকে তাকাইতেছে আর কাঁপতেছে সমানে, আমি নাকি বলতেছি মা হাত দাও হাত দাও হাত দাও আমি আসছি, আর আমি নাকি হাসতেছি বাইরে থেকে, অথচ আমি মানে দোতলায় যাবে কিভাবে, আমি বা যাবো কিভাবে। যখন আমার ভাইরে বলছে আমার ও বলে কি হ্যালুসিনেশন, তো আমি তো মানে জিনিসগুলো খেয়াল করতেছি আসলে মার সাথে এগুলো কি হইতেছে।
আপনার মা কি বলতো যে এই ঘটনা যখন তার সঙ্গে ঘটা শুরু হলো যে ওনার সঙ্গে চেঞ্জেস গুলো কি আসে, যখন এই জিনিসগুলো আসতেছে ওনার মধ্যে ফিলটা কি হয়, কি বলতো উনি?
উনি বলে যে ওনার এমন একটা জিনিস হয় যে এরকম যে কিছু একটা দেখবো, যে নিচের বাসার যে ঘটনাটা ওই ছেলে, তারপর হচ্ছে উনি ছোটবেলা থেকে এরকম, ছোটবেলায় একদিন আমার মানে খালা মা মার যে বান্ধবীরা তারা মিলে গ্রামে টিভি দেখতে গেছিল, যখন নতুন টিভি আসছে তো হঠাৎ করে বাসায় ফেরার সময় খ্যারের পালা থাকে না গ্রামে, ওইখানে দেখে কি যেন অদ্ভুত, মানে ওখানে গরুর যে গোয়াল আছে পাশে একটা গোয়াল, অদ্ভুত কালো রকমের একটা জিনিস তাদের দিকে আসতেছে।
এটা
মা দেখছে, মা দেখার পর সবাই টোটাল তো সবাই দেখছে পরে। তো এই জিনিসগুলো আমার মার সাথে মানে হইতেছে, কিন্তু এটা হচ্ছে আমার নানির মধ্যে যেরকম ছিল আমার মার মধ্যে ঠিক সেম জিনিসগুলো ফিরে আসতেছে। মানে সংসারের মধ্যে দেখা যায় টোটাল শান্তি থাকে না, দেখা যায় এটা কেন হইতেছে, কি কারণে হইতেছে বুঝতেছি না।
আপনার ক্ষেত্রে সমস্যা কি হয়েছে?
আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি মানে ওই নিচের বাসায় থাকতে যে মানে শব্দ শুনতাম, আবার দেখা যায় যে আমি এই বাসায় আমার নানু যখন বলছে যে শরীরে সমস্যা হয়, তো আমিও শুনি এরকম মানে দু একটা মাঝরাতে মানে অদ্ভুত একটা গন্ধ আছে। গন্ধ বলতে দেখা যায় এক এক দিন এক একটা, যা একটা দেড়টার দিকে দুইটার দিকে কে রান্না করবে, মানে প্রতিদিন দেখা যায় যে এক একদিন পর পর এক একটা স্মেল পাইতেই থাকি। আর হচ্ছে ওই জায়গাটা যখন আমি শুয়েছিলাম ঠিক আমারও জ্বর এসে পড়ছিল, আমারও শরীর ব্যথা ছিল, কিন্তু আসলে পরে আমার আব্বু বলছে যে আমাদের যে পাশের রুমটা আছে ওই রুমটার মধ্যে একা রাতে শোয়া যায় না, মানে কিছু না কিছু একটা অদ্ভুত ছায়া হাঁটতে থাকে, এরকম সমস্যা হয়। তো আমার যেহেতু কোনো মামা বাচ্চা নাই, তো আমার খালা মা খালাদের আর কি মানে বিয়ের যে ব্যাপারটা অনেক দেরিতে, আর হচ্ছে আমার দুইটা খালার এখনো বিয়ে হয়নি, এই তো 40+ হয়ে যেতেছে। অদ্ভুত একটা জিনিস, যখন বাড়ি করতে গেছে কিছুদিন আগে বাড়ির নিচ থেকে কিছু তাবিজ পেয়েছে, কিন্তু এগুলা তাড়াতাড়ি আসলে বুঝে নাই কেন মানে কিসের জন্য, যেহেতু মামা নাই, নানা নাই, কোনো গার্ডিয়ান নাই, আসেই শুধু ওই বাড়ির মধ্যে থাকেই দুইজন। কিন্তু ওই তাবিজ গুলা কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে এগুলো আসলে জানে না, আর তাবিজ গুলো ওনারা ফালাই দিছে।
ওকে, আপনি এখানে এসছেন মূলত আপনার গল্পটা বলার জন্য, পাশাপাশি এটার কোন সলিউশন আছে কিনা প্যারানরমাল এবং সায়েন্স কি বলে এই বিষয়গুলো জানার জন্য, তাই তো? ওকে, আমরা এই বিষয়গুলো নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আপনি যে ঘটনাটা বললেন সেটার উৎপত্তি আসলে কোথা থেকে কিভাবে হতে পারে, সায়েন্স কি বলছে এবং একই সাথে প্যারানরমাল এক্সপ্লানেশন কি, সেটাও আমরা এখানে দিব, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা যেতে চাই। বিশেষ করে আপনার ঘটনার পরই আরেকটি ঘটনা এখানে যুক্ত হবে, স্টোরি যুক্ত হবে, যেটার সাথে ব্ল্যাক ম্যাজিকের একটা বিশেষ সম্পর্ক আছে। আমার মনে হয় যে ওই ঘটনাটা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই তাবিজ দ্বারা যে কি করা সম্ভব যদি সেটা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে সেটার একটা বেস্ট এক্সাম্পল আপনি জেনে যাবেন। আপনি থাকুন আমাদের সঙ্গে স্টুডিওতে, পরবর্তীতে আমরা কথা বলছি আপনার সঙ্গে। এই পর্যায়ে আমার সঙ্গে যিনি রয়েছেন উনি হচ্ছেন নূর মোহাম্মদ, উনি এসছেন আশুলিয়া থেকে, ওনার বয়স 27 বছর এবং ওনার ঘটনা আসলে ওনার মুখ থেকে আমি শুনবো। তো নূর মোহাম্মদ
জি,
কি বলার আছে?
আমি নূর মোহাম্মদ, আমার প্রাক্তন শাশুড়ি প্রেশারে আমি ওনার মেজমের সংসার ভাঙার জন্য ব্ল্যাক ম্যাজিক করি আমার খালাতো ভাইয়ের সাহায্য নিয়ে, কিন্তু আমি জানতাম না যেটার ভয়াবহতা কত দূর।
আপনি সেই গল্পটাই এখানে বলতে চাচ্ছেন। আমরা প্রথমেই যে গেস্টকে এখানে স্ট্যান্ড বাই রেখেছি উনি আছেন, আপনাকে আমি এখানে স্টুডিওতে বসিয়ে রেখেছি বিকজ অব দিস স্টোরির জন্য। সো আপনি ওর গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং একই সাথে আমার লিসনার যারা আছে তাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে বলবো। বলুন, পুরো গল্পটাই বলুন আপনি।
হ্যাঁ, আমি প্রথম বিয়ে করেছি 2007 সালে।
জি,
সংসার চলছিল মোটামুটি, কলহ বিবাদ আর কি, আর দশটা ফ্যামিলি যেভাবে চলে ওভাবেই চলতেছিল। তো তার ছোট বোন আমার শাশুড়ি মেজো মেয়ে ওনার বিয়ে হয়ে যায় কুষ্টিয়া, পালিয়ে বিয়ে করে তারা। শুরু থেকেই তাদের উপরে অনেক যথেষ্ট অভিমান ছিল, ওদের খুব রাগ ছিল, তো এই জন্য বিভিন্ন পর্যায়ে সংসার ভাঙার জন্য চেষ্টা করতেছিল। পর্যায়ে আমাকে বললো, তো আমি বললাম যে রংপুর আমার খালাতো ভাই থাকে, তো ভাবলাম যে ওরা তো ব্ল্যাক ম্যাজিক করে।
আপনি একটু নার্ভাস হচ্ছেন আমি বুঝতে পারছি, হওয়াটাই খুব স্বাভাবিক, হয়তো খুব কষ্টও পাচ্ছেন, কারণ ঘটনার যে ভয়াবহতা সেটা আপনারা জানলে বুঝতে পারবেন যে ব্ল্যাক ম্যাজিক কি করতে পারে। একটু সময় নিয়ে আরাম করে বলুন, কোনো সমস্যা নেই, আমরা শুনবো।
হ্যাঁ, উনি
আপনি আরেকবার একটু বলবেন যে মানে কার সংসার ভাঙার জন্য আপনি এটা করছিলেন?
হ্যাঁ, আমার শাশুড়ির মেজো মেয়ের, নামটা বলতে চাচ্ছি না।
না, বলার দরকারও নাই, মানে এই এই প্রতিশোধটা আপনি কেন নিতে চাচ্ছিলেন?
ওনার প্রচন্ড চাপ, উনি যথেষ্ট রাগী।
কে চাপ দিল? শাশুড়ি?
হ্যাঁ,
শাশুড়ি
আমাকে চাপ দিল যে তোমাকে এটা করতে হবে,
মানে মেজো মেয়ের সংসারটা ভাঙতে
হবে। কি হবে,
উনি কেন চাচ্ছিল সংসারটা ভাঙুক?
ওখানে অসন্তুষ্ট ছিল,
তো পারত সেখানে আবার সংসার ভাঙার দরকার কি ছিল?
না, ওই যে পালিয়ে বিয়ে করছে, এজন্য
মেয়ে মেয়ে মানে বাবা মাকে না জানিয়ে বিয়ে করছে, সে কারণে শাশুড়ি চাচ্ছিল যে নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সংসারটা ভেঙে
যাবে।
আচ্ছা, তো এটার জন্য আপনাকে চাপ দিয়েছিল, তো আপনি পলিসি হিসেবে ব্ল্যাক ম্যাজিককে বেছে নিলেন, রাইট?
আমার খালাতো ভাই, ওর নামটা বলতে চাচ্ছি না, ঘটনাগুলো বললাম ঠিক আছে পারে। তোরা রংপুর চলে গেল, গিয়ে ওই জিনিসগুলো নিয়ে আসলো, এখন প্রসেসটা আমাকে করতে হবে কাজটা।
আমি ইন ডিটেল জানতে চাই আপনার কাছ থেকে কি কি করেছেন।
আমাকে তাবিজ, তারপর অনেক কিছু এনে দেওয়া হয়েছে, আমাকে বলতেছে সন্ধ্যার পর মাগরিবের আজানের পর ওগুলো পুড়ে ছাই বানাতে হবে,
সবকিছু পোড়াতে হবে। আপনি জানতেন ওখানে কি কি আছে?
না, জানতাম না, কিভাবে কি করছে আমি জানতাম না। একটা জাস্ট মোমবাতি জ্বালিয়ে ঘর অন্ধকার করে ওই আমি ছাই তৈরি করছি, এবং আমার
কি তৈরি করেছেন?
ছাই, ওইটা আমার যে প্রাক্তন স্ত্রী উনি ওইটা ওর সিদ্ধিতে দিতে হবে, যে কোনো কৌশলে না জানিয়ে।
মানে আপনার স্ত্রীর সিদ্ধিতে দিতে হবে ওই ছাইটা?
আমার স্ত্রী ওর বোনের সিদ্ধিতে দিতে হবে,
মানে যার সংসারটা ভাঙতে যাচ্ছেন তার সিদ্ধিতে দিতে হবে এটা, এই ছাইটা।
জি।
ওকে।
তো আমাদের তো আগে থেকেই কলহ ছিল, পারিবারিক কলহ ছিল। আমরা এক অফিসে কাজ করি, তো ও কৌশলে নিয়ে গেছে হাতে করে, তো বলতেছে তোর মাথায় কি, মানে এগুলো এইভাবে কৌশলে দিয়ে দিচ্ছে সিদ্ধিতে, এখন সে জানেই না তার অজান্তি। এবং আমার শাশুড়ি তার চলার পথে যে পথ দিয়ে অফিসে যেত, সেও আমাদের অফিসে কাজ করতো, একই অফিসে কাজ করতাম আমরা, চলার পথে গেটে বিভিন্ন জায়গায় তাবিজ পুঁতে রাখছিল। এগুলো আমি জানি, দেখিনি, আমাকে বলা হয়েছে যে এগুলো আমি করছি।
ওকে।
তারপর ওদের কোনো সমস্যাই নেই, মানে ওরা খুবই সুখিয়া ছিল, কিন্তু সমস্যা আমাদেরই বাড়তে থাকে, আমাদের ডিভোর্স হয়ে যায়।
মানে আপনাদের নিজেদের ডিভোর্স হয়ে যায়?
ডিভোর্স হয়ে যায়। এবং
সেই সমস্যা বাড়তে থাকে কেন, কি কারণে সমস্যা বাড়ে?
পারিবারিক যে কলহগুলো ছিল আমাদের, ওগুলো আরো জটিল হয়ে যায়, সেটা অভিভাবক পর্যায়ে, আমাদের বাবা মা পর্যায়ে চলে যায়, অনেক সমস্যা তৈরি হয়। তারপর আমাদের সংসারটাই ভেঙে যায় 2014 সালের শেষের দিকে।
আচ্ছা।
পরে 15 সালে আমি সেকেন্ড ম্যারেজ করি আমার আপাই করে।
ওকে।
অ্যারেঞ্জ এবং লাভ, লাভ অ্যারেঞ্জ দুইটাই।
ওকে।
আমার বিয়ে করার 2 সপ্তাহের মধ্যেই আমার স্ত্রী সুস্থ, শ্রোতাকে যারা চিনে জানে যে কলেজে আমাদের গোষ্ঠীর মধ্যে ওই সুস্থ, ও হলো সবচেয়ে সুস্থ, সবচেয়ে সবসময় সুস্থ থাকে, কোনো রোগ ব্যাধি ওকে স্পর্শ করতে পারে না, ভালো থাকে সবসময়। আমার সাথে বিয়ের পর 2 সপ্তাহের মাথায় একদিন এশারা জানের পর বলতেছে যে আমার শ্বাস নিতে পারতেছি না। আমি বললাম যে হয়তো ফুসফুসের নাকি কোনো সমস্যা, নাকি ঠান্ডা, হয়তো প্রবলেম হতে পারে, ঠিক আছে আমরা ডাক্তার দেখাবো, ভালো ডাক্তার দেখাবো, এরকম হতেই থাকে প্রতি রাত্রি। আর অদ্ভুত ব্যাপার হলো, হঠাৎ মানে জ্বর ছাড়াই কোনো কিছু ছাড়াই শরীর কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে, আমি যেটা দেখলাম আমার অনেক ভয় লাগে। তারপর আমরা কিছুদিন পর ঢাকা চলে আসি, আসার পর আরো সমস্যা জটিল হয়, এই রাত হলেই সমস্যা, সারাটা দিন সুস্থ থাকে, এই রাত হলেই সমস্যা।
উনি কি জানতো যে আপনি এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করেছেন আগে, সংসারটা ভাঙার পেছনে আপনি মনে করেন যে এখানে ব্ল্যাক ম্যাজিক দায়ী, এই বিষয়গুলো কি জানতো আপনার দ্বিতীয় স্ত্রী?
না, জানতো না।
জানতো না। আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি, বিরতির পর ডট ইক্লিপসের আবারও আমরা ফিরব এবং 4 মিনিট পরেই ফিরছি। অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা কানেক্টেড থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/DARTEAM, দ্যাট ইজ ডট টিম। লাইক দেবেন, লাইক দিলেই কানেক্টেড হয়ে যাবেন।
ডর মানে ভয়,
ডর ইক্লিপস। 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের ইক্লিপসে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, রেজা ভাই রয়েছেন স্ট্যান্ড বাই, এবং একই সাথে আমাদের এখানে বেশ কয়েকজন গেস্ট রয়েছে, আমরা একের পর এক তাদের কাছে যাব। এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান বেশ কয়েকটি প্রসেস আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ফোন নম্বর আমাদের পেজে দেওয়া আছে, সেই ফোন নম্বরে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফোন দেবেন না প্লিজ, আপনারা আমাদেরকে SMS করবেন, এবং যারা এখানে আসে মূলত ওই নম্বরটি থেকে SMS করি তাদেরকে নির্বাচন করা হয়। আরেকটি পদ্ধতি আছে, সেটা হল যদি চান তাহলে আপনারা আমাকে মেইলও করতে পারেন আমার ওয়েবসাইটে গিয়ে। আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। যে নম্বরটির কথা বলছিলাম 01743075722, আমি আবারও বলছি 01743075722, এই নম্বরে আপনারা SMS করবেন, আপনাদের প্যারানর্মাল কি ঘটনা ঘটে সেটা জানিয়ে, আপনাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ আপনার স্টুডিওতে আসবেন, যেটা এই গেস্টের ক্ষেত্রে হয়েছে। তো নূর মোহাম্মদ, আমি যেখানটায় ছিলাম, আপনার দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে কিছু অ্যাবনর্মাল সমস্যা আপনার চোখে পড়ল, তারপর?
তারপর ঢাকা তো আসলাম, আসার পর ওই এশার আজানের পরপরই সমস্যাগুলো বাড়তে থাকে। প্রথম শ্বাসকষ্ট দিয়ে শুরু হয়, যে আমার বুকে চাপ, বলে যে বুকে কি যেন ধরে রাখছে, এরকম সে অনুমান
তার কাছে নিয়ে গেলেন ওই সময়টাতে
বলতেছি পর্যায়ক্রমে। তো তারপর হাত পা কুকুরে আসে, উল্টা দিক থেকে এভাবে কুকুরে আসে, 4 হাত পা একসাথে, আমি, আমার শাশুড়ি, আমার খালা আছে, আমার মামা আছে, ওনার সবাই মিলে ধরে রাখতে পারি না, এতটা শক্তি দিয়ে মানে কুকুরায় আসে উল্টা দিক থেকে, মানে আমরা ভয় পেয়ে যাই। আমিও আমার অনেক কাঁদছি ওই রকম অবস্থা দেখে। আমার শাশুড়ি তো নামাজে বসে কাঁদতে থাকে, বিভিন্ন দোয়া পরে ফুদেই তো কাজ হয় না। তো এরকম প্রথম একটা জেনারেল প্র্যাকটিশনার, ফার্মেসি ডাক্তার, ওনাকে ডেকে আনলাম, ঘুমের ওষুধ দিল, ঘুমায় গেল, তো দিন নাহলে আবার সুস্থ, দিনে কোনো সমস্যা নেই, রাত হলেই সমস্যা। পরবর্তী রাত্রে আবার একই সমস্যা, ওদিনকার অবস্থা আরো জটিল, রাত তখন 12টা বাজে, আমরা 9টা থেকে 12টা পর্যন্ত ওর পেছনে, কেউ তেল দিয়ে দিতেছি, তেল দিয়ে হাত পা ডুলতেছি, কেউ বুকে পাঞ্চ করতেছি, পাঞ্চ করলে ভালো হয়, শ্বাস নিতে অনেক সুবিধা হয় বলতেছে। আর শ্বাস নিতে নিতে এমন অবস্থা, মানে চিকুন স্বর একটা আসে যে কয় আমি আর বাঁচবো না, ও আশ্বাস ছেড়েই দিছে, কয় আমি এমন আর বাঁচবো না। আমরা তো সবাই খুব মানে ভেঙে পড়ছি যে কি হবে কি হবে। এনামে ফোন দিলাম। আমরা অটোটে টেম্পো গুলো আছে না, ওগুলো তো করে কষ্ট করে নিয়ে গেলাম এই রাত 12টা বাজে। আমি গরিব মানুষ আগে বলছি যে আমি গার্মেন্টসে কাজ করি, অল্প টাকা
উই রেসপেক্ট ইউ। আপনি গরিব হন আর বড় লোক হন সেটা বড় কথা না, আমরা আপনি যে সৎ পেশায় আছেন সেটাই সবচেয়ে বড় কথা। বলুন তারপর।
তারপর ওখানে আমি মূলত প্রথমে জরুরি বিভাগে নিতে চাইছিলাম, যাতে মূলত আমার টাকাটা যেহেতু কম, তো ওখানকার যে ডাক্তার উনি বললো না প্রেসিডেন্টের যে অবস্থা এটা এখানে কিছুতেই গ্রহণযোগ্য না, এখানে রাখাই যাবে না, ওনাকে আপনার আইসিইউ তে নেন। আমি তো জানতাম না যে আইসিইউর কিরকম বিল ওঠে প্রতি 12 ঘন্টায়, কিছু জানি না। তো আমি নিলাম যে না কি হবে হবে, আমি লাগলে টাকা 70 রুপে টাকা এনে শোধ করবো, তো আমি আইসিইউতেই নেব। আইসিইউতে নিলাম, বিভিন্ন টেস্ট, দেখো অক্সিজেন মাস্ক লাগালো হলো সাথে সাথেই, বিভিন্ন টেস্ট রাতেই হলো, রাত 3টা পর্যন্ত টেস্ট হলো, সবগুলো রিপোর্টই ভালো।
সব রিপোর্ট ভালো ভালো,
কোনো সমস্যাই নেই। পরের দিন যে আইসিইউ বিভাগীয় প্রধান উনি আমাকে সকালে ডেকে নিল, ডেকে নিয়ে বলতেছে যে ও দুষ্টুমি করছে তোমার সাথে, তুমি যে ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছ আমি দেখলাম সামারি, আমি সবগুলো ছবি নিয়ে আসছি,
ছবি আছে এখানে,
ভিডিও নিয়ে আসছি, সবগুলো
ভিডিও নিয়ে আসছেন আপনি, মানে আপনার
স্ত্রীর ভিডিওটা আমি করতে পারিনি ওই সময়, তো জানেন সিচুয়েশনটা কিরকম। আমি রিপোর্ট গুলোর ভিডিও নিয়ে আসছি,
মানে যে রিপোর্ট
আইসিইউ রিপোর্ট গুলো
সব নর্মাল,
জি সব নর্মাল,
আমার গা রীতিমতো শিউরে উঠেছে।
তারপর সকাল হতে ইনশাল্লাহ একবারে ফুল সুস্থ, কোনো সমস্যা নেই, উঠে বসতেছে, নিয়ে আসতে পারতেছি, বলতে 8টার দিকে ছেড়ে দিব। আমাকে যেটা বললো আইসিইউ বিভাগীয় প্রধান যে তোমার বিয়ে করছে কত দিন, বললাম যে তখন তো অল্প কিছুদিন 3-4 মাস এরকম হবে, কয় অন্য ছেলের সাথে সম্পর্ক আছে এই যে আমাকে নানানটা বুঝিয়ে বলছে যে কোনো সমস্যা নেই, কিছু তো একটা বলতে হবে,
এরকম একটা ভঙ্গ ধরেছে বা
ভঙ্গ ধরেছে বা তোমাকে প্রেশার দেওয়ার জন্য এরকম করতেছে বা এখানে কোনো প্রবলেম আছে বা তুমি দুর্ব্যবহার করো। কিন্তু প্রিয়া ভাই জানেন খুব মধুর সম্পর্ক ওর সাথে আমার, আমাদের যে বিভিন্ন বিষয়ে কোনো মত পার্থক্য নাই, খুবই ভালো সম্পর্ক। আমি বললাম যে না স্যার এরকম তো চান্স নেই, ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক, 7 দিনের ওষুধ দিয়েছে, একটা আইসিইউ পেশেন্ট যেখানে তাকে মাত্র 7 দিনের ওষুধ দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। এই জন্য উনি দিনে যেটা দেখে বলতেছে যে এই পেশেন্টটার আইসিইউ তে দেওয়ার প্রয়োজন ছিল,
আগের ডাক্তার তো বলেছে
না এই পেশেন্ট আইসিইউ ছাড়া
অন্য কোথাও হবে না,
এতটাই জটিল অবস্থা। আমরা টাকা পরে রংপুর থেকে আনি বিভিন্ন ভাবে আনা শুট করে রোগী বাইরে নিয়ে আসছি, ওই রাত্রে আবার ওই একই সমস্যা। আমরা এখন মানে একেবারে হতাশ, মানে দেখতেছি না যে এটা কিছুতেই কিছু না, এটা অন্য অন্য ব্যবস্থা করতে হবে। আমি প্রথম যে ডাক্তার দেখাবো ঝাড়ফুক ফকির কবিরাজ, পরে আমি আগে ডাক্তার দেখাবো, যত টাকায় যাক ঝাড়ফুকে আমি তেমন একটা বিশ্বাস করি না। আমি রংপুর নিয়ে গেলাম, আমাদের বিয়া ভাই জানেন যে রংপুর অঞ্চলটা কিন্তু এই যে ব্ল্যাক ম্যাজিক পীর যে ফু দেয় ফু বাবা এসবে খুবই বিখ্যাত, প্রত্যন্ত অঞ্চলগুলো এগুলো ভরে গেছে, আপনি প্রত্যেকটা গ্রামে 2-1 জন করে পাবেন।
আচ্ছা,
তো নিয়ে গেলাম, তো ওখানেকার আমার শ্বশুরবাড়ি এলাকার একটা ভদ্র মহিলা, ওনার নাকি নাকি 7টা জিন আছে, তো ওখানে নিয়ে গেলাম। তো এবং ওনার কাছে যাওয়ার সাথে সাথেই কিছুই নেই,
কিছু নেই মানে
মানে ওই সমস্যাগুলো আর নাই।
ওকে,
তো আমরা ঢাকায় থাকতেই ওনার দ্বারা কাজ করাই নিছি কিছু, আমার খালা শাশুড়ি
আছে। উনি কি বললো আপনাদেরকে দেখার পরে, উনি কি বলেছিল?
উনি বলতেছে যে এটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনার স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সংসার আপনাদের সংসার ভাঙার জন্য।
তখন আপনার স্ত্রী তো জানে না যে আপনি আগে সব কাজ করেছেন, তখনও জানে না উনি। আচ্ছা,
বললো যে আপনার সংসার ভাঙার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তা আমরা জানতে চাইলাম যে কিভাবে কিভাবে করলো, তো বললো যে ওটা ঢাকাতেই করা হয়েছে, তোমরা যেখানে থাকো, এবং এটা সেফটি ট্যাঙ্কে একটা ফেলানো হয়েছে, একটা ওনাকে খাওয়ানো হয়েছে, এবং আমরা মোট আমি 6-7 জায়গায় গেছি, সবখানে একই কথা বলা হয়েছে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো ওখান থেকে কিছু তাবিজ দিল, দেওয়ার পরও পুরোপুরি সুস্থ না, ওখানে প্রায় 2,500 টাকার মতো নিছে এই কাজগুলো করার জন্য। আমরা আবার ঢাকায় আসলাম, গার্মেন্টসে কাজ করতেছি, ও বাসায় রেস্টে থাকে, তো আবার একই সমস্যা, আবার সমস্যা, এরগুলো হইতেইছে, মানে স্ট্যান্ড বাই প্রতিদিন হইতেইছে। পরে আমরা মানে এতটাই হতাশ যে আমরা বাঁচার আশা ছেড়ে দিছি, এদিকে তো আমি একা কাজ করে ওর চিকিৎসা প্লাস আমার সংসার আর বাবা মা এগুলো চালাইতে হিমশিম খাইয়ে দিতেছি, ও হতাশ করে বলতেছে যে যদি সুইসাইড মহাপাপ না হইতো তো আমি ওই পথটাই বেছে নিতাম, ওটা কষ্ট, আমার শ্বাস নিতে এতটা কষ্ট হয়, আর মাংসপেশিতে মনে হয় সুই ঢুকাই দিলে যেরকমটা অনুভূতি ওই রকমটা হয়,
এবং শুধু রাতের বেলাতেই হয়।
হ্যাঁ, শুধু রাতের বেলা, আমি এমনও দিন আছে যে সারা রাতটা দিন অফিসে কষ্ট করছি, কাজ করছি, এবং রাতে বাসায় সারা রাত সেবা করছি।
টেক ইউর টাইম, নো প্রবলেম।
এতটা কষ্ট, আমার শাশুড়ি তার একটা মেয়ে, খুব কষ্ট। আমার বাবা একবার দেখতে আসছিল, দেখে আমার আব্বাই কেঁদে দিত, ওর অবস্থা দেখে পায় কিভাবে বসে আছে। আমার আব্বার এক পরিচিত লোক আছে, হিন্দু ভদ্রলোক, নাম মনোরঞ্জন, উনি এসব প্যারানরমালে যে সমস্যাগুলো সমাধান করে ওনার আব্বা ঈদের বাড়িতে গেছি, ওখান থেকে নিয়ে গেছে, বলছে কত টাকা লাগুক আমি ওখানে আবার চিকিৎসা করাবো। আব্বা নিয়ে গেছে, তো ওখানে নিয়ে যাওয়ার পর মাটিতে ই করে সব করে একটা জায়গা ধরতে বললো, ধরলো তো ওনার ইন ডিটেলস সব বলে দিল যে এই সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো হয়। তো আমরা মিলিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যই তো, পরে যে কিভাবে এটা সমাধান কি বললো যে সমাধান আছে কিন্তু 2,000 টাকা লাগবে। তো আমরা 2,000 টাকায় ই করি আর কি, অনেক রিকোয়েস্ট করার পর কি কি লাগবে ওগুলো নিয়ে আসলাম, মুরগি নিয়ে আসলাম। তো অত্যন্ত জঘন্য ভাবে উনি ই করছে আর কি, প্রসেস গুলা করছে।
কিভাবে কি করেছে আমাকে একটু বল, মুরগিটা কি করলো?
আমি জানতাম না যে ইনি এই কাজটা করবে,
ব্ল্যাক ম্যাজিকটা করবে।
হ্যাঁ, মেসেজের উপরে যেটা করা হয়েছে ওটা নষ্ট করার জন্য উনি উনিও একই কথাই বলতেছে যে আপনার স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সংসার ভাঙার জন্য। তো মাটিতে প্রথমে একটা মূর্তি অ্যাড করলো, যে দুই ঘাড়ে আমার মিসেসকে পা রাখতে বললো। তা রাখার পর ওখানে বিভিন্ন সিঁদুর বিভিন্ন মন্ত্র এগুলা লাগিয়ে ছবিটা, যে মাটিতে যে মূর্তির ছবিটা অ্যাড করা আছে ওখানকার বুকে বরাবর নিয়ে মুরগিটা কেটে ফেললো, এক কোপে কেটে ফেললো। কেটে যে ব্লাডটা ওটা পায়ে ভরায় দিল, কিছু ব্লাড বোতলে ভরলো, ওটা দিয়ে নাকি গোসল করতে হবে, পুরো বাড়ি ছিটিয়ে দিতে হবে এই প্রসেসটা। তো এটা আমরা করে চলে আসলাম।
অ্যানাদার ব্ল্যাক ম্যাজিক,
হ্যাঁ
আরেকটা ব্ল্যাক ম্যাজিক হলো।
এটা খুবই ভয়াবহ, মানে আমি ভাবতেও পারিনি যে উনি এই কাজটাই করবে। আর প্রচুর ভয় লাগছে আমার যে এটা কি জঘন্য। আমার স্ত্রী খালি বারবার আমার দিকে দেখতেছিল যে মানে
বুঝে উঠতে পারছে না এটা কি করব।
আমি বলতাম যে একটু ধৈর্য ধরো, পরে রাস্তায় তো এটা নিয়েই শুধু বলতেছে কি কি হলো এটা কি করলাম। আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, আল্লাহ তো মহৎ ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দেবেন। এটাও যেহেতু একটা আরেকটা পুফুরি। অদ্ভুত ভাবে বাসায় আসার পর সুস্থ, অনেকদিন নাই, আবার আমরা ঢাকা চলে আসলাম কাজের জন্য। এদিকে তো মানে আমার আব্বা তো অসুস্থ, আমাকে সবকিছু ই করতে হয়। আমি আমার এক পাপের এক ছেলে, বড় বোন আছে, বিয়ে হয়েছে আগে, সবকিছু আমাকে ই করা লাগে। এমনকি আমার শাশুড়িকেও হেল্প করতে হয়, আমার শাশুড়ি যেহেতু আর সন্তান নেই ওনাকেও হেল্প করি।
বুঝতে পেরেছি, আপনার সবাই আপনার উপর অর্থনৈতিকভাবে নির্ভর,
এই জন্য আমাকে খুব দ্রুত ঢাকা চলে আসতে হলো। তো আমরা না এভাবে বসে থাকলে হবে না, আমাকে আবার ঢাকা গিয়ে গ্রামের চেষ্টা কাজ করতে হবে। আসলাম, দুজনেই চাকরি নিলাম। তো আবার ওই রাত হলেই সমস্যা, রাতে যদি একটু ওয়াশরুমে যায় এসেই সমস্যা, মানে ওই বুকে প্রেশার, ওই সুজ দিয়ে হানতেছে,
কিছুদিন ভালো থাকে তারপরে আবার
আবার একই সমস্যা। আমি যখন একটু আয়তল করছি পরে ফুদেই একটা দোয়া শিখছি, ওটা পরে যখন ফুদেই তখন আল্লাহর রহমতটা অনেকটা ভালো হয়ে যায়, ঘুমায়। আমি মাথায় তেল দিয়ে দোয়াটা পরে ফুদেই তখন একটু ঘুমায়, যেটা 2-3-4 বেজে যায়। এতো গত সপ্তাহে আমার এই সমস্যাটা হয়েছিল, জটিল হয়ে গেছিল। তো একটা তাবিজ দিচ্ছে ওই হিন্দু বদলোক, একটা তাবিজ দিচ্ছে এটা পরে রাখতে হবে সবসময়। তো আমি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন হুজুররা বলে যে তাবিজ পরে থাকা ঠিক না, তখন এটার উপরে বিশ্বাস চলে আসে তাবিজের উপরে। এই জন্য আমি ওই জায়গা থেকে আমি বলতেছি না তাবিজ পরার দরকার নেই, এবং আপনারও তাবিজের ব্যাপারে কিছু শুনছি। তো আমি প্রেশার দিই যে না তাবিজটা পরে রাখা ঠিক নেই, তুমি নামাজ পড়ো বাস একটু আর আয়াতুল কুরসি পাঠ করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাবিজটা আমি জোর করে খুলে রাখছি, খুলে রাখার 2 রাত পরে আবার ওই সমস্যাটা, হাত পা কুকুরে আসতেছে মাথার এখানে এখানে, আমার এরকম অনুভূতি, আমার মাথা বরাবর যদি শুই ঢুকাই দিলে এরকম হয়, এরকম হইতেছে এখানে। আমি মনে হয় আর বাঁচবো না বলে কান্দে, জোরে কান্দতেছে, মানে চিৎকার করে। রাতে অনেক মানুষ এসে গেছে। এমন হয়েছিল যে আমি যখন এর আগে গাজীপুর ছিলাম, আমাকে এক লোক মারতে আসছিল, কয় মিয়া তুমি বইয়ের উপরে এভাবে নির্যাতন করো, অথচ মানে ঘটনাটা না জেনেই
রাইট।
পরে আমার সম্বন্ধী শালা, ওরা ওখানে থাকে, ওনার কাছে ডাক দিলাম, ওরাও এসে যে হাত পাও ডলাডলি শুরু করলো, আমি আয়তুল করছি পরে পাঠ করে ফুদিতেছি, তবে সে আবার পড়া দিলাম। তো আবার কিছুটা এখনো ওই সমস্যাটা হইতেছে। মাঝখানে একটা কথা ভুলে গেছি, জানুয়ারিতে আমার বাবা মারা গেছে। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমার বাবা অসুস্থ হয়, আমার মাও অসুস্থ, তারপর ওদের এই অসুস্থতা দেখে আমিও আমার অফিসে গিয়ে কাজও করতে পারি না, এমন অবস্থা। আমার বাবা মারা গেছে, আমার আব্বা একটু সুস্থ, কিন্তু উনিও ওয়াশরুমে গেছে রাতে, কেউই জানে না, আমরা কেউই জানি না। মূলত ওয়াশরুমে গেলে আমার মাকে নিয়ে যায়, মাকে বলে যায় বা লাইট নিয়ে যায়, কিন্তু অদ্ভুত ভাবে আমার আব্বা ওখানে
ওয়াশরুমের ভিতরেই
মরে পড়েছিল। পরে রাত 4টার দিকে মা প্রথম গিয়ে দেখে, আমরা তো পরের দিন গিয়ে দেখলাম। আমি মনে করি যে ঘটনা একই সূত্রে, মানে ওটার কারণেই হইতেছে আমার এখন যেটু মনে হইতেছে।
ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা কি সেটা আমরা ডর ইক্লিপসে নিয়মিতভাবেই তুলে ধরব প্রিয় শ্রোতা। আমরা চাই যে সাধারণ মানুষ যারা আছেন তারা বুঝে না বুঝে এই জায়গাটা থেকে সরে আসুক। এটা যে আসলে কত বড়ভাবে আপনার উপরে স্পিরিচুয়ালি ইফেক্ট করতে পারে সেটার আরো বড় বড় উদাহরণ আপনারা ভবিষ্যতে ডরে ক্লিপসে শুনবেন। এ পর্যায়ে রেজা ভাই বলবেন নিশ্চয়ই, একটা বিষয় আমার আপনার কাছ থেকে জানা আছে, সেটা আমারও কেন জানি মনে হচ্ছে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, যদি শয়তানের কাছে মাথা নত করা হয় কোনো একটা বিশেষ স্বার্থের জন্য, ওই স্বার্থটা হাসিল হলে পার্টিকুলার টাইমের জন্য, তাহলে কিন্তু অনেকেই আবার ওই জায়গাটা আর যান না। সেক্ষেত্রে শয়তান কি তাকে আবার বাধ্য করতে থাকে কিনা যে হ্যাঁ বারবার আমার কাছে আসো, বারবার আমার প্রতি ওয়র্শিপ দাও, যেটা আমরা এই ক্ষেত্রে দেখছি। একটা যখন ব্ল্যাক ম্যাজিক কাটাতে আরেকটা ব্ল্যাক ম্যাজিক করলো, মানে শয়তানের কাছে আবার যখন গেল, তখন দেখা গেল যে ও কিছুদিনের জন্য ভালো থাকে এবং তারপর ওর মধ্যে আবার ওই জিনিসটা চলে আসে। সো এটা নিয়ে আসলে প্যারানর্মাল জায়গা থেকে এক্সপ্লোরেশনটা আসলে কি?
হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক কেমন এক জিনিস, যেটা ছেলেটা বললো যে একবার ব্ল্যাক ম্যাজিক করার পর সে সুস্থ হয়ে গেছিল, তারপরে সে আবার অসুস্থ হয়ে গেছে। যখন কেউ একবার ব্ল্যাক ম্যাজিকে প্রবেশ করবে, শিরক করে ফেলবে, আল্লাহর সাথে নাফরমানি করে ফেলবে, সে বারবারই এটা স্মরণাপন্ন হইতে হবে। ঠিক তেমনি যেমনি আমরা যখন একটা মিথ্যা কথা বলি,
বারবার মিথ্যা কথা বলি,
একটা সত্যি ঢাকার জন্য আমাকে হাজারবার মিথ্যা বলতে হচ্ছে, কারণ না হলে তো মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, তারপর সত্যিটা ঢেকে যাচ্ছে পুরোপুরি। ঠিক তেমনি ব্ল্যাক ম্যাজিক আপনি একবার করবেন, হয়তো আপনার উপকার হবে, আপনি ভাবতেছেন আপনার উপকার হয়ে গেছে,
আর কখনো করবো না,
আর করবো না, একবার এমনি লাস্ট। কিন্তু এই যে আপনি ঢুকে গেছেন যে এই জগৎটাতে, আর বের হওয়ার কোন উপায় নেই,
মানে শয়তান তাকে বারবার তার কাছে
ডাকবে, শয়তান তাকে এমন বিপদে ফেলবে সে বাধ্য হয়ে শয়তানের চেষ্টা করবে, শয়তানের কাছে যাবে, সে নিজের জানতে হোক অজান্তে হোক আলটিমেটলি শয়তানের মানে পূজা করবে।
ওকে, তার মানে আমরা যেটা বুঝলাম যে একবার যদি ব্ল্যাক ম্যাজিক করে কেউ কোন উপকার পায়, তার বিপদ ভবিষ্যতে অবশ্যই আসবে,
100%
এই কারণে আসবে যে শয়তান তাকে বিপদে ফেলে হলো তার কাছে যাইতে আবার বাধ্য করবে।
ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝবেন, যারা জুয়া খেলে তারা কি কখনো বেরোতে পারে? একবার খেলে মজা পায় যায়, টাকার মজা, যে আমি এক টাকা দিলে 10 টাকা পাচ্ছি, এই যে মজা
ধ্বংস হয়ে যায়,
পুরো ধ্বংস।
ড্রাগের ক্ষেত্রেও তো আমরা সেটা,
ড্রাগ যারা একবার নিয়ে নেয়
ড্রাগের ক্ষেত্রে,
আলটিমেটলি এফেক্টটা,
যাই হোক, আল্লাহ সবাইকে শেফা দান করুক, আল্লাহ সবাইকে মুক্তি দান করুক, এবং যারা এই ধরনের কাজ বুঝে না বুঝে করেছেন তারা ফিরে আসুন এখান থেকে। তবে একটা বিষয় আমরা বোধহয় একটু আশ্বস্ত করতে চাই, যারা অলরেডি না জেনে করেছে বা জেনে করেছে, জেনে করলে তো একটা ক্ষতি হবেই, না জেনে যারা করেছে, না আল্লাহ তো বলেছে না জেনে পাহাড় পরিমাণ গুণা করলে আমি মাফ করে দিব, তাদের বোধহয় রিটার্ন আসার সুযোগ আছে।
যদি কেউ আল্লাহ তওবা করে, আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে তো এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু যদি খাস দিলে কেউ তওবা করে আল্লাহ সবই মাফ করে। শিরক যদি করে ফেলছে না জেনে,
না জেনে করলে আল্লাহ নিশ্চয়ই মাফ করে,
আল্লাহ চাইলে মাফ করতে পারে, আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি বলবো যে তওবা করে এখান থেকে বাইরে আসেন।
ওকে,
আমি একটা কথা আজকে বিশেষভাবে বলতে চাচ্ছি আপনাদেরকে, হয়তো অনেকে জানেন যে আমরা চিটাং যাচ্ছি, ডেট কেউ জানেন না, ডেট টাইম আজকে বলতে চাই আপনাদের সবার জন্য। ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখে আমরা 11 তারিখে আপনাদের সাথে দেখা করব, আমি কিবরিয়া ভাই সবাই আমরা দেখা করব, আমাদের পুরো টিম আসবে, অগস্টের 11 তারিখ 2017 সাল। আমার একটা সেমিনার হবে সেখানে, সেমিনারটার নাম আমি ডাকছি লাইফ চেঞ্জিং সেমিনার, হয়তো আপনাদের জীবন চেঞ্জ হতে পারে আমার কিছু কিছু কথায়।
ওকে, সো যারা এই সেমিনারে জয়েন করতে চান, একটা টোকেন ফি দিতে হবে আমাদেরকে, বিকজ অ্যারেঞ্জ করতে গেলে কিছুটা পয়সা খরচ হয়, এবং এখান থেকে যেটা যতটুকু বেঁচে থাকবে সেটা আমরা চ্যারিটি ফান্ডে দান করে দিব। সো ইটস ভেরি নন প্রফিটেবল অফকোর্স, এবং আমরা 11 তারিখে যাচ্ছি, এবং এটা হবে কোথায় সেটা যারা টিকিট কাটবেন তারাই জানতে পারবেন। তবে আপনি টিকিটটা কোথা থেকে পাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা পাবেন হচ্ছে জামাল খান রোডের বাতিঘর লাইব্রেরিতে।
আচ্ছা, একটা ব্যাপার কি ভাই, মনে করেন কেউ চিটাংয়ের বাইরে থেকে আসতে চাচ্ছে, তার জন্য জামাল খানে আসাটা কষ্টকর, সে কি করবে?
আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই নাম্বারই বিকাশ করতে পারেন, আপনাদেরকে টিকিট এখান থেকে নিয়ে গিয়ে আমরা যেদিন এই সেমিনারটা করছি সেদিন আমরা হ্যান্ড ওভার করবো এবং আপনারা জয়েন করবেন। নাম্বারটি হচ্ছে, এটা সকার নাম্বার, এটা বেসিক্যালি অর্গানাইজ করেছি স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস সকা, সকার নাম্বারটা হচ্ছে 01738686179। আমি আবারও বলি 01738686179। যারা বাতিঘর লাইব্রেরি থেকে টিকিট কাটতে পারবেন না, তারা সকার নম্বরে ফোন করে কনফার্ম হয়ে এখানে বিকাশ করবেন এবং আপনাদেরকে এখান থেকে টিকিট বরাদ্দ করা হবে।
আমি হয়তো আপনাদের মাঝখান থেকে কয়েকজনকে নিয়ে কাউন্সিলিং করব, প্লাস আপনি কিছু জিনিস দেখাবো সেখানে।
শিওর, আপনি সেই সুযোগটা থাকবে। আচ্ছা, আপনি তো শুনলেন, আপনাকে আমি স্টুডিওতে বসিয়ে রেখেছি, কিছু কি মনে হচ্ছে গল্পটা শোনার পরে, যে ঘটনা ঘটেছে? ইভেন আপনি তো নিজের বাড়ি নিয়েও বলতেছিলেন যে আপনাদের বাড়িতে এই ধরনের একটা ঘটনা ঘটে, বা আপনার কি মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক কি করতে পারে?
আসলে ভাইয়া, কিছুদিন আগ পর্যন্ত আমি আসলে বিশ্বাস করতাম না যে ব্ল্যাক ম্যাজিক এগুলো কি হয়, এগুলো কি মানে একটা মানুষ কিছু লিখলো আর সেটার অনুযায়ী সবকিছু হবে, বিশ্বাস করতাম না। তো পরবর্তীতে যখন নাকি মানে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ মিলাইলাম যে আমার মানে আমার ফ্যামিলিতে কি হইতেছে আর আমার খালাদের আজকে এই পজিশন কেন, একটা মানুষ 40 ইয়ার্স হয়ে গেলে কি পর্যায়ে হইতে পারে, দুইটা খালা এখন আনম্যারিড আর আমার কোন মামা বাঁচে নাই, আবার ইভেন বাড়ি করতে যাও এই একটা সমস্যা হইল, সবকিছু মিলানোর পরে মনে হইল আসলে ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু একটা আছে। আমার মনে হইতেছে যে জিনিসগুলো আসলে অনেক ভয়াবহ একটা ব্যাপার, কারণ উনি একটা ব্ল্যাক ম্যাজিক করার পরে উনার লাইফ পুরাই চেঞ্জ হয়ে যেতেছে। যে কয়টা কাজ করতেছে সে কয়টা কাজের মধ্যে তার শুধু দেখা গেছে যে কোনো জায়গায় ইম্প্রুভ নেই। দুই দিন ভালো, তারপরে সে আবার একই পজিশনে ফিরে আসতেছে। ইতিমধ্যে তার বাবারও একটা কাজ হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ যদি শুধু তার এরকমই হইতে থাকে, তার কি ফার্স্টের ব্ল্যাক ম্যাজিক থেকে এরকম হইতেছে?
আমরা প্রিয় শ্রোতা এখানে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই ধরনের কোন সমস্যা থাকলে, সেটা ব্যক্তি জীবনে হোক বা অন্য কাউকে হেল্প করার জন্য হোক, প্রথমত অনিষ্ট সাধন করতে গেলে সে অনিষ্ট কিন্তু আপনার উপরই হবে, যেটা ওর ক্ষেত্রে হয়েছে যে ওর শাশুড়ির কথা শুনতে গিয়ে একটা খারাপ কাজ করতে গিয়েছিল, নিজের সংসারটা গেছে, এখন পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আপনাদের সুস্থ হবার জন্য কখনো কোনো, আমি আবারও বলছি, জোর দিয়ে বলি, কখনো কোনো ধর্মীয় আলেম কিংবা কারো কাছ থেকে যারা এসব কাজে পারদর্শী তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেন, আপনি নিশ্চিত হয়ে নেবেন যে উনি কোনোভাবেই শিরকি কায়দা বা কুফরি কায়দায় কিংবা ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে হেল্প করছে কিনা। যদি সেটা করে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সাময়িকভাবে হয়তো আপনি লাভবান হবেন কিন্তু আপনি পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হবেন, এবং এটা শিরক। শিরক যারা করেন তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। এরকম অনেক ভণ্ড পাবেন যারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন লেবাস ধরে থাকেন, যাদেরকে দেখে আপনার মনে হবে এর চেয়ে বড় ইবাদতকারী আর হয়তো বা নেই, কিন্তু আপনি নিশ্চিত না হয়ে তার উপরে কখনোই নির্ভর করবেন না যে উনি যে আপনাকে যে বিষয়টা দিচ্ছেন সেটা আদতেও ধর্মীয় নিয়মকানুন রীতির বাইরে কিনা। আর তাবিজ সম্পর্কে সবসময় আমরা বলি, তাবিজ পুরোপুরি হারাম, এটা শিরক, এবং এটা আপনারা নিজেরা স্টাডি করবেন, নিজেরা স্টাডি করে তারপরে আপনারা দেখবেন যে আমরা যেটা বলি সেটা সঠিক কিনা। এই পর্যায়ে আমি আরো একজন গেস্টকে ইনভাইট করতে চাই, এবং আপনাদের দুজনকে আমরা নিশ্চয়ই কিছু বিষয়ের ব্যাপারে পরামর্শ দেব এবং রেজা ভাই সেই পরামর্শটা দেবেন, বাট সেটা অনিয়ার নাক, বিকজ এই প্রবলেমগুলো পার্সন টু পার্সন আমরা বলে থাকি। ব্ল্যাক ম্যাজিক কাটানোর বিশেষ কিছু পদ্ধতি আছে, সেটা আমরা আপনাকে বলবো, এবং আপনি নিজে চাইলেও এটা যিনি আসলে আলেম আছেন তার কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে আজকে এখানে স্টুডিওতে আসার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে তৌহিদ, তৌহিদ এসছে আশুলিয়া থেকে। সো তৌহিদ, আপনি একসময় মাদ্রাসায় পড়াশোনা করতেন, বর্তমানে আপনি জবে আছেন এবং আপনি একজন ডান্সার, কি ঘটনা যে ঘটনা আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছেন, একেবারে শুরু থেকে শুনতে চাই।
2011 সালে তো তখন আমি পড়ি, তো ওখানে মাদ্রাসার পাশে মসজিদ ছিল, তো মাদ্রাসা থেকে আর কি আমি তখন লেখাপড়া ভালো ছিলাম, সবাইকে বলে আমাকে ক্যাপ্টেন বানানো হয় মাদ্রাসার। তারপর মুয়াজ্জিনের বাড়ি ছিল পটুয়াখালী, তো মুয়াজ্জিন আর কি বাড়িতে যাবে গ্রামের বাড়িতে বেড়াইতে, তো এই সময় আমাদের হুজুর এখানে আসা হয় মুয়াজ্জিনে, তো এসে বলে যে হুজুর আমি তো একটু বাড়িতে যাব, তো আপনার কোন ছাত্রকে যদি আজান দেওয়াইতেন, শুধু ফজরের আজানটা দিলেই হইতো আর ইশার আজানটা, আর দুপুরে জোহর আর আসর যে কেউ দেবে। তো হুজুরে তারপর চাবিটা আমাকে এনে দেয়, কয়ে আজান দিচ্ছে, আমি কয়ে ঠিক আছে। তো তিন চার দিন এভাবে যায়, পাঁচ দিনকের দিন সেদিন ছিল মঙ্গলবার রাত, আমার স্পষ্ট মনে হচ্ছে মঙ্গলবার রাত, আমরা সবাই ঘুমাইছি, কে যেন সে আমাদের মাদ্রাসার যে সেক্রেটারি ছিল উনি এখন মৃত, মারা গেছেন, তো উনি আর কি খুব রাগে ছিলেন, আর কি কিছু একটা হলে খুব রাগারাগি করতেন, তো একটা ভয় করতাম, আর ছোট ছিলাম তো খুব একটা ভয় করতাম। তো আমি ঘুমাইছিলাম, আমাকে আবার একটা অভ্যাস আছে কেউ যদি নাম ধরে একবার ডাকতে আমি শুনতে পাই, তখনই ঘুমটা ভেঙে যায়। তো তারপর আমাকে কে যেন দুইবার ডাকে তাহিদ তাহিদ করে যে ওর আজান দিবি না, সব মসজিদে আজান দেওয়া, তো আমি মানে খুব ভয় পাইছিলাম যে সেক্রেটারি হুজুর কখন জানি এসে আবার রাগারাগি শুরু করে, কারণ আমি মাদ্রাসার ক্যাপ্টেন, সবার মানে যে যাই করুক সব দোষ করে আমার উপর, যে তুই থাকতে এটা করলি কেন, করলো কেন এই, তো আমি খুব ভয় পাই, খুব তাড়াতাড়ি উঠি, উঠে আর কি উঁচু করি নেই, তো একটা গেঞ্জি নেই, তো উঁচু ছাড়ে আজান দেওয়া যায়, তো গেঞ্জি নিয়ে টুপটা নিয়ে আমি মসজিদের দিকে যাই, তো মসজিদের দিকে গিয়ে দেখি যে মসজিদে মানে কয়েকজন লোক নামাজ পড়তেছে, তো আমি ভাবলাম যে হয়তোবা তাবলিকের লোক আসছে, মসজিদে তো প্রায় সময় তাবলিকের লোক আসে বিভিন্ন জায়গার থেকে, তো আমি ভাবলাম যে হয়তোবা আজান ওরা দিচ্ছে, দিয়ে ওরা নামাজ পড়তেছে, নামাজ টাইম শেষ হয়ে গেছে, তো আমি তারপর গিয়ে বসলাম এক কোনায়। একটা সবচেয়ে আমার কাছে ঘটনাই লাগছে যে আমি ওই রকম মানে এত লম্বা মানুষ আগে কখনো দেখিনি,
মানে যারা নামাজ পড়তেছিল।
হ্যাঁ,
আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আপনারা শুনছেন ডর ইক্লিপস, আজকে এখানে বেশ কয়েকজন গেস্টকে আমরা পেয়েছি, আমরা ডর ইক্লিপসের দ্বিতীয় ঘন্টায় ঠিক রাত 12টায় ফিরব, 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ডর ইক্লিপসে।
ডর মানে ভয়,
ডর ইক্লিপস। আরো একবার স্বাগত, আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমরা যেখানে ছিলাম দেখলেন যে কিছুটা আনইউসুয়াল লোক, মানে এরকম বড় বড় হওয়ার কথা না মানুষ, যখন আপনি মসজিদে আজান দিতে গেছেন, তারপর
আমি এক কোনার মধ্যে বসলাম, বসে ভাবতেছি যে আমি তো এত বড় কখনো মানুষ দেখি নাই, আর অনেক লম্বা, প্রায়
সবগুলো একই রকম,
হ্যাঁ সবগুলো এক সাইজের, আর যিনি ইমাম সাহেব উনি আরো লম্বা, তো ওনাদের চেয়ার এত সুন্দর ছিল, খুব সুন্দর, আমি আগে ওরকম মানুষ কখনো দেখিনি। তো তারপর আমি বসে ওনারা নামাজ শেষ করে সালাম ফিরেন, পরে আমাকে দেখে একটা হাসি দেয়, তো হাসি দিয়ে আমি খুব ভয় পাই যে এত বড় মানুষ আর এত সুন্দর মানুষ আমি আগে কখনো দেখিনি। তো মসজিদ থেকে বাইরে খুব একটা দৌড় দিই, দৌড় দিকে মাদ্রাসার দিকে যাই, তো মাদ্রাসার গেটে ঢুকবো, একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের নিচে দাঁড়াই, দাঁড়ার পর আমি যে
অন্ধকার,
হ্যাঁ অন্ধকার, তো আর কি মাদ্রাসার এক সাইডে একটা মানে একটা রুম আছে, পাকঘর, পাকঘরে লাইট চালানো থাকে সবসময়, তো আমি ওখানে দাঁড়াই, ওখানে দাঁড়িয়ে যে মাদ্রাসায় যাবো দৌড় দিয়ে, তো এই সময় ওখানে দেখতেছি যে মাদ্রাসার যে বারান্দাটা রয়েছে, বারান্দার মধ্যে এই মাদার থেকে ওমত একটা খাটে, মানে অনেক বড় খাটিয়া, মানে এখনকার জামানায় কেউ বানায় না, আমি তখন ওখানে দেখতেছি যে খাটিয়ার মধ্যে একটা আর কি মুর্দা শুয়ে আছে, মাথাটা পেঁচানো আর কি, সাধারণত যেভাবে মুর্দা পেঁচানো থাকে মানুষ লাশ কবর দেয় ওভাবেই পেঁচানো ওখানে খাটিয়ার উপর রাখা, তো আমি একটা চিৎকার দিয়ে আবার মসজিদের দিকে দৌড় দিয়ে যাই।
ওই সময় মাদ্রাসা তো কেউ ছিল না,
না মাদ্রাসায় সবাই ঘুমাইতেছিল।
আচ্ছা,
মসজিদে যাওয়ার পর দেখি যে মসজিদে লাইট নিভানো, আগে তাড়াতাড়ি হাত দিয়ে লাইটগুলো অন করি, লাইট অন করে দেখি কোনো মানুষ নাই, ওখানে একজন লোকও নেই, সবচেয়ে বড় কথা যে আমি দেখে গেলাম যে এতগুলো মানুষ নামাজ পড়তেছে, হয়তো বা ভাবলাম যে তাবলীগে নামাজ পড়তেছে,
এবং তখন লাইট অন করা ছিল,
না লাইট তখন অফ করা ছিল,
তো লাইট অফ করে থাকা অবস্থায় আপনি কিভাবে দেখলেন?
না তারপর আর কি যখন আমি দেখলাম যে লাইট অন করে যে কোনো মানুষ নেই।
আপনি যখন প্রথমবার আসলেন মানুষগুলোকে যখন ওখানে দেখলেন, তখন কি মসজিদের লাইট অন করা ছিল না অফ করা ছিল?
এই আসলে মানে ওদের চেহারা এত সুন্দর ছিল, আর ওদের কাপড়ের পাঞ্জাবি পরা ছিল, পাগড়ি পরা ছিল, জুব্বা পরা ছিল, ফুল জুব্বা, আমি দেখতেছিলাম যে ওদের মনে হয় শৈলের আলোতে ওদের মানে
পুরো
মসজিদটা আলোকিত হয়েছিল। তো তারপর যখন আমি লাইটটা অন করি, অন করার পর ভাইয়া দেখি আমি তিনটে বাজে।
ও মাই গড, যে ছেলেটা আমার সামনে বসে আছে মানে ওর দ্বারাই বানিয়ে গল্প বলা খুব ডিফিকাল্ট, কজ আমি ওকে সামনে সামনে দেখতে পাচ্ছি, ওকে দেখলে আপনারা বুঝবেন, মসজিদের ঘরেতে আপনি দেখলেন তখন তিনটা বাজে।
জি ভাই,
তারপরে আপনি কি করলেন?
তখন আমার খুব মাথা মানে মাথা ঘুরে যায়, খোলা তাহলে আমার সাথে কি ঘটলো। তারপর আমি তাড়াতাড়ি গিয়ে কলপরে উজু করি, উজু করে গেঞ্জি টেকা দিতে ওখান থেকে একটা কোরআন শরীফ নিয়ে ইয়াসিন সুরা পড়া শুরু করি। যতক্ষণ অন্য অন্য মসজিদে ফজর আজান দেয় নাই, ততক্ষণ ধরে আমি সুরা ইয়াসিন বারবার পড়ছি,
তিনবার মসজিদের ভিতরে একা একা।
মসজিদের ভিতরে একা একা, জানতাম যে পাশে যদি কোনো কবর থাকে তাহলে কেউ কিছু করতে পারে না, তো অ্যাকচুয়ালি মাদ্রাসা মসজিদের পাশেই ছিল কবরস্থান,
মানে কবরস্থান সেফ জানতেন আপনি। আচ্ছা,
তো যখন অন্যান্য মসজিদে আজান দেয়, এই ভয় নিয়ে আমি আজান দিচ্ছি তাড়াতাড়ি, কাউকে বলি নাই যে এতটা ভয় কাজ করছিল। তারপর নামাজ পড়ার পর আমার দুই দিন খুব জ্বর হয়, খুব ভয় পাইছিলাম, সবাই ভাবছে যে হঠাৎ জ্বর হলো, তো মানে কি হয়েছিল, তিন চার দিন জ্বর ছিল, কয়েকদিন জ্বর পর আর কি, এই কথাটা আমি কাউকে আর বললাম না, কেউ বিশ্বাস করতেও পারে নাও করতে পারে। তখন মুয়াজ্জিন আসে কয়েকদিন পর, তখন উনি ওনার মতো আজান দিতেছে, আমি মাদ্রাসায় খুব একটা ভালো ছাত্র ছিলাম, প্রত্যেকবার পরীক্ষার মধ্যে ছয়বার পরীক্ষা দিচ্ছি, তার মধ্যে চারবার ফার্স্ট হয়েছি আমি লেখায় এবং আর কি পড়ায়। তো তারপর মাদ্রাসা থেকে ক্যাপ্টেন, আমি যে যেখানে যাইতো যদি কেউ রাত্রেবেলা বাথরুমে যাইতো আমাকে ডাকতো, তো ওই দিক দিয়ে একটু সাহস ছিল, আমি এটা ভাবতাম যে আমার মা মারা গেছে, আমার মা আমাকে সবসময় হয়তো রক্ষা করতে পারবে। জসিম নামে একটা ছেলে ছিল, দুই ভাই জনি আর জসিম, ওখানে বোর্ডিং এ থাকে, বোর্ডিং এ খাইতো, তো সেদিন রাত্রেবেলা ও আমাকে ডাকে, তাওহিদ ভাই, তাওহিদ ভাই ওঠো করবার যাবো। আমি মাদ্রাসার যে কর্নারে যে বাথরুমে না গিয়ে বাইরে একটা গাছ আছে, মেহগুড়ির গাছ, পাকঘরের সাথেই কলা বাগান আছে, সাথে একটা পুকুর, ওই সেটা আবার একটা বাগান বাড়ি, সুপারি বাগান বাড়ি, দুজনেই আর কি অনেক ছোট ছিলাম, তো সদিন ফাজলিম এখন দুজনে দাঁড়িয়ে প্রস্রাব করতেছি কলা বাগানের মধ্যে, কি ছিল জানি না, তো একদম সাদা যে মনে হয় মানুষের মতোই, মাথা অনেক বড়, আমাদের মাথার উপর দিয়ে দান বাক্স আছে, দান বাক্সের ওখানে একটা পা আর বাগান একটা পা, আমাদের মাথার উপর দিয়ে, তো খুব ভয় পাই, ভয় পেয়ে জসিম স্যার আমাকে এসে জড়িয়ে ধরে, মানে
ও দেখেছে,
হ্যাঁ ও দেখেছে, আমিও দেখছি, তো চিল্লা চিল্লি শুরু করেও, তারপর দু একজন ওঠে কি হয়েছে, তারপর বলি যে এই ঘটনা, হুজুর অ্যাকচুয়ালি মাদ্রাসায় ছিল না, তারপর হুজুরকে বলি, তারপর হুজুর বলে যে এই মাদ্রাসায় জিন থাকে, জিন অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে দেখতাম ওখানে, যে আমরা যে ঘুমাইতাম পাশের রুমে মুক্তবে আর কি ব্রেঞ্চ দেখা যায় রাত্রে ভাঙা ভাঙি হইতেছে, আবার মানে জানলা বন্ধ থাকলে জানলা দেখা যায় খোলা, সকালবেলা উঠে দেখি জানলা খোলা, আবার ব্রেঞ্চ আর কি মানে শব্দ করে, আবার মানুষ যে মার্বেল খেলে গ্রামে মার্বেল বলেছে, দেখা যায় ওগুলা মনে হয় কেউ খেলতেছে, শব্দ করতেছে, এটা নিয়ে থাকতাম। হুজুর বাবা বলছে যে যদি কোনো ভয় পাস এমনি এমনি করবি, যে এমনি ডাকবি যে হুজুর এই ধরনের কোনো কথা বলবি, দেখবি আর কেউ কোনো কিছু করবে না। তো কিছুদিন পর আমাকে আবার আমি স্বপ্নে দেখতে পাই যে তুমি যদি সেদিন আমাদের কাছে কিছু চাইতা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করত, আর সেদিন তুমি সেই ভুলটা করছো যে তুমি দোয়া চাও না আমাদের কাছে, তুমি ভয় পাইছো। তুমি যদি ভয় না চাই দোয়া চাইতে আমাদের কাছে, আমরা দোয়া করলে আল্লাহ কবুল করত, তুমি যা চাইতে তাই পাইতা। ছোট ছিলাম, খুব ভয় পাইছিলাম। আমার জীবনে আরেকটি বড় ঘটনা আছে, সেটা হলো আমার মা এখন মারা গেছে, আমার মাকে নিয়ে ঘটনা। আমার মাকে ব্ল্যাক ম্যাজিক করে মারা হয়।
আপনি জানলেন কিভাবে, ঘটনাটা কি ছিল?
ঘটনা ছিল আমরা পুরো ফ্যামিলি সহ নানি বাড়িতে ছিলাম। তো সেবার আমরা 34 দিন থেকে নানি বাড়িতে, আমার মনে আছে। তো আমার খালা বললো কি মানে এবার এতদিন ধরে আছিস, মানে বাড়ি যাবি নাকি? তারপর আম্মু বললো যে হয়তো এবারে শেষ আসা আমার। তখন ওটা আর কি তেমনটা এইভাবে নেয় নাই কেউ। তো তারপর বাড়িতে আসি আমরা, বাড়িতে আসার কিছুদিন পর আমার নানি আসে আমাদের বাড়িতে।
আচ্ছা,
ওদের বাড়ির পাশে কবরস্থান, বাঁশবাগান আছে, বাঁশবাগানের সাথে কবরস্থান। তো আম্মুর কাছে যতটুকু শুনছি ওই দিক দিয়ে যাইতো, আম্মুকে নাকি কবরে ডাকতো যে আয় তোর জন্য অপেক্ষা করতেছি,
কবর ডাকতো,
হ্যাঁ এই ধরনের কিছু। আবার যদি রুমে শুয়ে থাকতো, টিনের ঘর থাকলে বাঁশ উপরে ধন্না যেটাকে বলে, ওখানে দেখা যায় যে রশি আম্মুকে ডাকতেছে, কয় তোর জন্য অপেক্ষা করতেছে আয় আমার কাছে। কি এই ধরনের খুব মাথা ব্যথা করতো, মাথা ধরতো, কিছু খাইতে পারতো না, ঠিক আছে, মাঝে মাঝে অসুস্থ হইতো। তারপর নানিকে এগুলো বলে, তারপর নানি এক কবিরাজের কাছে নিয়ে যায়। তো উনি বলেন যে যারা এগুলো কাজ করছে, আমি নাম বলবো না কারণ আমার বাড়ির পাশেই তাদের বাড়ি, ওই যে কবরস্থানটা আছে যেখান থেকে ডাকে, দুইটা কবর এক জায়গায় আছে, হাসনা পাগলি নামে একটা পাগখানে পাগলি ছিল। তো উনি মারা যায় আর ওনার বাপের, উনি বাপও মারা যায়। তো দুইজনের কবর পাশাপাশি এক জায়গায় রাস্তার কাছে মোড়ের সাথে দেওয়া হয়। ওনার বাবা বা এরকম একটা লোক ছিল যে একটা গাছে ফল ধরছে, যদি বলতো এটা ওটার নামে যদি কিছু কইতো তাহলে ওটা আর হইতো না। আবার যদি মানে গরুর বাছুর হয় তাহলে হয় মারা যেত না, তো গরু দুধ দিত না, এই ধরনের কিছু ছিল। তো যারা এটা করছে আমাদেরকে যে কবিরাজ বলছে, ওনারা রাত্রেবেলা দুইটা মহিলা ছিল আর একটা পুরুষ ছিল, সে যে দুইটা কবর আছে ওই দুইটা কবরের মাঝখানে খুঁড়ে তাবিজ রাখা হয়। এর মধ্যে আবার হয়েছে কি যে আমার আম্মুকে তেল পিঠা দিচ্ছে আর দুধ পিঠার সঙ্গে আর কি তাবিজ মেশানো হয়েছে। তো আম্মু ভালো, তখন তো ভালোই ছিল কারণ আগে ঝগড়া হয়েছে, তারপর আর কি এ ধরনের
নরমাল হয়ে গেছে,
হ্যাঁ নরমাল হয়ে গেছে। কিন্তু ওদের উপর ওদের যে এখনো রাগটা আছে সেটা আমরা জানতাম না। তখন ওরা যে রুটির মধ্যে তাবিজ মিশিয়ে খাওয়াইছিল। আবার দেখা গেছে যে আম্মু কাপড়ের আর কি এক সাইড থেকে কেউ যেন কেটে নিয়েছে কাপড়টা। আবার আমার বাড়ির ওখানেই আর কি আমাদের বাড়ির পাশের বাড়ি, ঠিক আছে, ওখানে একটা মহিলাকে আম্মু মাথা দেখতে দিচ্ছিল। আমরা আর কি আমাদেরকে কবিরাজ যেটা বলছে আর কি, উনি করছে কি মাথার সিঁধির চুল কেটে নিচ্ছে, কয়েকটা চুল কাটছে। তো আম্মু আর কি আম্মুকে তারপর একজন নাকি মুরব্বী লোক এসে স্বপ্নে বলেছে মা তোমার মাথার সিঁধির চুল কাটা কেন? তো আম্মু তখনই ঘুম থেকে উঠে পড়ছে, উঠে তারপর লাইট জ্বালে আয়নাতে দেখে সত্যি সত্যি চুল নাই, মানে কয়েকটা চুল কাটা হয়েছে সিঁধির থেকে। একটা ঘটনা কি যে ওখানে যে আমরা কবিরাজের কাছে গেছিলাম, তো ওখানে আমার আম্মুর নাম ছিল লতিফা, আম্মুর নামে দুইজন মহিলা, আম্মু একজন আর উনি একজন। তো ওনার সিরিয়ালটা আগে কবিরাজ যাই বলতেছে সেটা হয়েছে আম্মুর সাথে। তো উনি ওই মহিলা বলতেছে কই না এটা তো আমার সাথে ঘটে নাই, কিন্তু আমরা শুনতেছি যেগুলো বলতেছে সবগুলো তো আম্মুর সাথে ঘটায় ঘটনা। তারপর বলে যে এখানে আরো লতিফা আছে নাকি? তারপর বললো যে হ্যাঁ আমি। তারপর বললো যে মা তুমি 1 থেকে 12 মধ্যে একটা সংখ্যা গণত, একটা সংখ্যা বলছি। তারপর কবিরাজ বলছে যে তোমাদের বাড়ি 1 মাসের মধ্যে শ্মশান হয়ে যাবে। তো শ্মশান অতটা বুঝি নাই যে শ্মশান হলে মানে এটা কেন হবে বা কি হবে। তারপর আসলাম, আসার পর আম্মু ঠিক 1 মাসের মাথায় 12 তারিখ শুক্রবার দিন ছিল আম্মু মারা যায়। আমি শুক্রবার নামাজ পড়তে যাই, মিলাদ পড়ে আসি বাসায় আর কি। আমি মিলাদের যে খুরমা ছিল খুরমাগুলো দিচ্ছি যে আম্মু খাও। আম্মু সারাদিন সেদিন শুয়ে আমাকে বললো যে বাবা মাথাটা খুব ঝিমঝিম করতেছে। সকালবেলা যে আব্বু হাটে যাবে, আম্মু বলছে আজকে যে কয়টাকা ইনকাম করবেন ওই কয়টাকা দিয়ে আমার জন্য কাফনের কাপড় আর ধারা কিনে এনেন। তো অ্যাকচুয়ালি ভাই আমি আর কি ওই সময়টা এতটা খারাপ লাগলো যে আম্মু হঠাৎ এই কথা
বলছে, মা এটা বুঝতে পেরেছিল যে উনি আগে থেকে
চোখে পানি আসছে যে হঠাৎ এই কথা বলতেছে কেন। আমার নানি তার আগের দিন রাতে আমাদের বাড়িতে আসছিল, সেদিন রাত্রে ছিল নামাজের আগে চলে গেছেন যে বাড়িতে ধানটা নিয়ে আসে ওগুলা আব্বু আর যায় নাই। সারাদিন রুমে শুয়েছিল যে হঠাৎ কি হলো, আম্মু এক বিছানায় শুয়ে আব্বু এক বিছানায় শুয়ে। আব্বু বললো যে থাক আমি একটা চা খাই আসি। তো আব্বু চা খাইতে যায়, তো এই সময় একটা ছেলে আসে আমাকে ডাকতে কয়, মানে তখন আলুর সময় ছিল, তো আলু তুলতেছে পাশে, চল দেখে আসি। তো আমাকে আম্মু তখন বললো যা খেলগা একটু পরে আসিস। ওই ছোট মানে সত্যটা বুঝে 2010 সালের ঘটনা। তো তখন আমি গেলাম, তো আমি দোকানের পাড়ে গেছি, এই সময় তখন কারেন্ট ছিল না, কারেন্ট আসছে, আমি দৌড় দিয়ে বাড়িতে আসছি ছবি দেখবো। এসে আমার আগে চাষার রুমে যাই, গিয়ে যে আমার বড় মা ছিল একজন, ওনাকে জিজ্ঞেস, বড় মা আম্মু কই, কয়ে যে দেখলাম তো সারাদিন তোর বাবা আর তোর মা রুমে শুয়ে, যা করে দেখ। তো আমি ভাই রুমে গেছি, রুমে গিয়ে দেখি যে আম্মু, মানে আমিও রুমে গেছি, আম্মু চেয়ারটা শুধু ফালাইছে, চেয়ার ছিল চেয়ারের উপর ঠেসক ছিল আর কি, বক্স ছিল একটা, বক্সের চেয়ারে উঠে বক্সের উপর উঠছে, উঠে শুধু উপরে গিয়ে চেয়ারটা খালি ফালাইছে। এই সময় আমি আর কি তারপর দেখে খুব একটা চিৎকার
দিয়েছে, মানে কি করেছে,
মানে রশি গলায় দিছে, গলায় রশিটা দেওয়ার পর আর কি চেয়ারটা ফালাই দেয়, চেয়ারের উপর উঠে রশি গলায় দিছিল, চেয়ারটা ফালাই দিছে তখন
ঝুলে পড়ে।
হ্যাঁ, আর আমি দরজা নিয়ে দেখতেছি যে আম্মুর ছ্যান্ডেল যে বিছানার মধ্যে ছিল, বিছানা ছিল, কিন্তু আম্মু নাই। আবার এই সাইড দিয়ে কর্পোরেটর এই সাইড দিয়ে দেখলাম যে আম্মু আর কি অপাই চেয়ারটা ফালাইছে শব্দ পাইছি। তো আমি খুব জোরে চিল্লিয়ে দিই, তারপর ওই রুম থেকে সবাই আসে, আসে আর কি দরজাটা তখন ভাঙা হয়, বড় মা সহ আম্মুকে নামাই। তো আম্মুকে নামার পর মানে কয়েক সেকেন্ড বেঁচে ছিল, ঠিক আছে, রশি কাটার পর আম্মু একটু পড়ে যায়, পড়ার পর আম্মু ওখানে মারা যায়। তারপর আবার কবিরাজের মানে কিছুদিন পর আবার কবিরাজের কাছে যাই, অ্যাকচুয়ালি করা হয়েছিল দুইজনের নামে, আমার চাচা আর আমার আম্মুর নামে,
দুজনের নামে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল।
আমার মূলত ঝগড়াটা লাগছিল আমার চাচাকে নিয়ে। তারপর কবিরাজের কাছে আবার যাই, গিয়ে ওগুলো সব তাবিজ তুলি,
তাবিজ তুলে ফেলেন। তারপরে
আর যখন
আগে কোথায় ছিল তাবিজগুলো,
তাবিজ ছিল আমাদের দরজার সামনে একটা তাবিজ পুতানো ছিল, আর কবরের তাবিজ পুতানো ছিল।
ওই যে কবরের যে কথাটা বললেন,
কবর তিনটা তাবিজ কবর,
আপনার মা ওদিক দিয়ে গেলে ডাক শুনতে পেত যে কবর থেকে ডাকছে,
ওই ধরনের কিছু।
ডাক্তারের কাছে যাননি কখনো এইসব?
ডাক্তারের কাছে যায়নি কবিরাজের, আমাদের ওদিকে বেশিরভাগ আগে তো কবিরাজকে বেশি কিছু একটা হলে কবিরাজের কাছে যাইতো।
আপনার আম্মা যে সুইসাইডটা করলো, মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন, পাগল হয়ে গিয়েছিলেন তার আগে থেকে নাকি সুস্থই ছিলেন?
সুস্থই ছিলেন।
তো মৃত্যুর কথা কেন বলতেন উনি?
বারবার ডাকতো যে রুমে শুয়ে আছেন, ধর্নার মধ্যে রশি ডাকতেছে, রাস্তা দিয়ে গেলে ডাকতো, কবে ডাকতো তোর জন্য?
আপনার মা বলতেন আপনাদের?
হ্যাঁ, আমার মা বলছি আর কি, যখন কবিরাজের কাছে যাই তারপর কবিরাজকে বলছে যে এই ধরনের আমার সাথে ঘটে।
শুয়ে থাকলে রশি ডাকতো, রাস্তা দিয়ে হাঁটলে কবর ডাকতো। উনি কি নর্মাল সব কাজ করতেন, খাওয়া দাওয়া রান্না টান্না করা এগুলো করতেন?
হ্যাঁ করতেন, কিন্তু মাঝে মাঝে খুব অসুস্থ দেখাতেন, যে খুব মাথা ধরতেছে, কিছু ভালো লাগতেছে না, এই ধরনের কিছু।
তো কবিরাজের কাছে গেলেন, কবিরাজ এই ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট কাটা দিতে পারলো না?
কবিরাজ পরে বলেন যে এটা সময় শেষ হয়ে গেছে, যে তিন মাস আগে যদি এটা করা হতো তাহলে এটা সময় থাকত।
ওকে প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় একটু বলে নিই আপনাদেরকে, আজকের এপিসোডটা শুরু থেকেই আমরা ব্ল্যাক ম্যাজিকের যে ইফেক্ট এবং যে ভয়াবহতা সেটা নিয়ে আমরা কথা বলছি। রেজা ভাইকে আমি একটু আগে প্রশ্ন করেছিলাম যে ব্ল্যাক ম্যাজিকের যে বিষয়টা, এটা কন্টিনিউয়াসলি চলে কিনা, এটা থেকে বের হওয়ার উপায়টাই বা কি? এখন আমরা যে ঘটনাটা এখানে দেখলাম বা শুনলাম, এটার যে ভয়াবহতা সেটা বলার অপেক্ষা রাখে না। এই বিষয়টাকে আপনারা প্যারানর্মাল জায়গা থেকে ব্যাখ্যা করবেন নাকি সায়েন্সের জায়গা থেকে ব্যাখ্যা করবেন, দুটোরই সুযোগ থাকছে। কজ আমরা আজকের অনুষ্ঠানে ব্ল্যাক ম্যাজিক এবং সায়েন্স এই দুটো বিষয় নিয়ে আপনাদেরকে একটা ছোট্ট সেগমেন্ট উপস্থাপন করব। তার আগে এই ঘটনা নিয়ে রেজা ভাইয়ের যদি কিছু বলার থাকে। রেজা ভাই, আপনার কাছে আমার স্পেশালি জানার আছে, ব্ল্যাক ম্যাজিকের ইফেক্টের কারণে একজন মানুষের ব্রেন কিভাবে মানে হিপনোটাইজ করা যায় কিনা, যিনি সুস্থ আছেন কিন্তু বারবার মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।
ব্ল্যাক ম্যাজিকের যে ভয়াবহতা, এটা ডিপেন্ড করে কয়েকটা স্তরে। আমরা মনে করেন যে ফুটবল প্লেয়ার 11 জন ফুটবল খেলে, সবাই কিন্তু বিশ্ববিখ্যাত প্লেয়ার, কিন্তু সবার কিন্তু র্যাঙ্কিং সমান না।
জি,
আবার যে কোচ থাকে সে সবচেয়ে ভালো জানে খেলা সম্পর্কে, বাট সে কিন্তু খেলে না। ব্যাপারটা ঠিক এরকম, ব্ল্যাক ম্যাজিক যারা করে, এদের কিছু আছে যে বাজারে বিভিন্ন বইপত্র কিনে পড়ে, যেগুলো কোনো কাজে আসে না। কিছু কিছু লোক আছে যারা বহু বছর ধরে চেষ্টা করতেছে, ওদেরগুলো কাজে লাগে। এবং এখানে একটা ব্যাপার আমি বলে রাখি, যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান তাদের চেহারাতে একটা এফেক্ট আসবে ব্ল্যাক ম্যাজিকে, দেখবেন যাদের চেহারাটা বিদঘুটে হয়ে যায়। ও যেটা বললো ওর মায়ের ব্যাপারটা, এটা পুরোপুরি মানে বাস্তব, কারণ ব্ল্যাক ম্যাজিক দিয়া এমনও দেখছি আমার লাইফে, একটা গাছের মধ্যে, তুলসী গাছের মধ্যে কাফড়ের কাপড় পেঁচায় রাখছিল একজন, আমার সামনে পেঁচায় গেছে। ছোট বুঝতাম না, বেশ কিছুদিন পর দেখি যে বাড়িতে পেঁচায় গেছে সেই বাড়িতে মানে এই 15-20 দিন পরে খুব চিল্লা চিল্লি সন্ধ্যার দিকে কান্দাকাটি করতেছে। আমরা সবাই বন্ধুরা মিলে গেলাম সামনে, গিয়ে দেখি বাড়িতে একটা লোকটা একদম বৃদ্ধ, একদম মনে হচ্ছে যে 90 বছর বয়স এরকম একটা চেহারা হয়ে গেছে। লোকটা মারা যাচ্ছে, মানে মরে না কিন্তু মারা যাচ্ছে, সবার সামনে মারা যাচ্ছে। তখন একটা কবিরাজ আসলো, হিন্দু বাড়ি ছিল আর কি, সেটা জিজ্ঞেস টিজ্ঞেস করলো কি সমস্যা এসে। তো কবিরাজ বলতেছে ব্ল্যাক ম্যাজিক করাছে, তখন মানে এগুলো নিয়ে পড়াশোনা করতাম তখনও, তখন আমার কাছে এগুলো সব আকর্ষণ যে আসলে কি হয়। ওই কবিরাজ জিজ্ঞেস করলো ওই ফ্যামিলিকে যে ওনার বয়স কত, ওরা বলছে 24 বছর বয়স, লোকটার বয়স 24 বছর, কিন্তু মাথার মধ্যে তার পড়ে গেছে, তাক পড়ে গেছে এবং চেহারা এমন হয়ে গেছে যে লোকটার মানে অসুস্থ দেখে মনে হচ্ছে 90 বছর বয়স্ক লোক। কবিরাজ এসে অনেক কিছু করলো, ধূপ জ্বালাইলো, তারপরে একটা বাটির মধ্যে তেল নিল, অনেক কিছু করলো, শেষ পর্যন্ত মারা গেল লোকটা। মারা গেল তো কবিরাজটা বললো যে মারা গেছে আর সম্ভব না। আমরা তখন বন্ধু বান্ধব ছিলাম যারা, তখন তারা ওই যে মারা গেলে যা যা করে হিন্দুরা ওগুলো করতেছে, আমি একটা মানুষকে ডাক দিলাম, লোক ছিল বড় বয়স্ক, বললাম আঙ্কেল একটু দিয়ে আসেন। তখন আমি তাকে দেখা দিলাম যে গাছের মধ্যে কি জানি বাধা দেখেন, ওরা দেখায় চলে আসছে, আমি থাকি নাই। তখন আমার যেটা মনে হয় শত্রুতা হোক বা যেটা মারামারি হোক, যেটা জমি জায়গা নিয়ে হয় ব্ল্যাক ম্যাজিক করে, বা শাশুড়ি বউকে করে, বউ শাশুড়িকে করে, বা স্বামী এমনও দেখছি আমি স্বামী স্ত্রীকে করছে,
একটু আগে আমরা যেটা দেখলাম যে শাশুড়িকে খুশি করার জন্য সে ব্ল্যাক ম্যাজিক করেছে,
এত বেশি ভয়াবহ থাকে ভাই। আসলে আমরা যারা লিসেনাররা এই মুহূর্তে শুনতেছি রেডিও, যাদের সাথে ঘটনা ঘটে নাই তারা কখনো বুঝবে না, তারা প্রোগ্রামটা শুনবে আর হাসবে, বলবে মানে এই 2017 সালে এসে কি বলতেছে,
কি বলছে,
আমরা কি শুনতেছি। যার হয় না সে বুঝবে না ব্যথা
কেমন, সাপের বিষ সেই বুঝে যাকে একবার দংশন করেছে, না এটা অবিশ্বাস করার কোন উপায় নেই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তারপরেই তো সূরা ফালাক এবং সূরা নাস নাযিল হলো। সো এটা অস্বীকার করার কোন উপায় নেই, যেটার ভয়াবহতা কত বড় হবে।
ওর মায়ের যে ব্যাপারটা এখানে স্পষ্ট ব্ল্যাক ম্যাজিক দেখতেছে, আমি অনেক সময় যেটা দেখা যায় ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা, ভয়াবহতা বলবো ডিপ এমন হয় যে মানুষ মারা যাওয়ার আগে বুঝতে পারে। অনেক পরিবার আছে দেখবেন কেউ মারা যাওয়ার আগে বুঝতে পারে, ওরা ওই লোকটা নিজে নিজে বিদায় নিয়ে নিচ্ছে সবার কাছ থেকে, মৃত্যুটা হয়েছে এভাবে সে বুঝতে পারছে যে মারা যাচ্ছে, যেহেতু সে রশি দেখতেছে, কবর দেখতেছে, এগুলো দেখতেছে। এখানে কি আমার একটাই কথা থাকবে, অনেকে দেখতেছি যে গুগল সার্চ করে বিভিন্ন বাজার থেকে বই কিনে ব্ল্যাক ম্যাজিকের বইগুলো ট্রাই করে। আসলে আপনি ব্ল্যাক ম্যাজিক করা খুবই সহজ, কঠিন হচ্ছে হোয়াইট ম্যাজিক করা, মানে মৃত্যুটা খুব সহজ, কঠিন হচ্ছে বেঁচে থাকা, ব্যাপারটা ঠিক এরকম কিভাবে।
এবং এটা করলে এটার যে কি ভয়াবহ অবস্থা দাঁড়াতে পারে, প্রথম কথা হচ্ছে আপনি যদি একজন মুসলমান হন তাহলে ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে আপনি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করছেন, প্রথম এবং পূর্ব শর্তই হচ্ছে এটা। আপনাকে শিরক যদি না করেন তাহলে ব্ল্যাক ম্যাজিক হবে না, এবং সেটা করলে আল্লাহ আপনাকে কখনোই মাফ করবে না, মানে আপনি ইহকাল পরকাল দুকালই হারালেন, এটার চেয়ে আর জঘন্যতম কাজ কি হতে পারে। এবং সেটার রেজাল্ট আপনি দেখেন, এর আগের যে গল্পটা আমরা দেখলাম ভাই, যে এই ভদ্রলোক কাউকে উপকার করার জন্য গিয়েছিলেন ব্ল্যাক ম্যাজিক করে, ওনার শাশুড়িকে উনি খুশি করবেন, নিজের সংসার গেল, এরপরে যেটা হলো যাকে বিয়ে করেছে সেই স্ত্রীর কি ভয়াবহ অবস্থা, এবং তার বাবাও নাকি ঠিক এটার উপর ইফেক্ট হয়ে ওনার বাবা টয়লেটে মারা গেলেন, মানে অদ্ভুত রকমের ঘটনা ঘটে।
ব্যাপারটা ঠিক এরকম ঘটে, মানে ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা তো এফেক্টেডই, আর যারা করায় মানে যে করতে যায়, অনেক সময় আমরা দেখি আমাদের কাছে ফোন আসে, আপনি ইমেল আমাকে দেখাইছেন যে আমি একটা মেয়েকে ভালোবাসি ভাই, আমাকে কোনোভাবেই নিয়ে এসে দেন, তো আপনারা না দিলে আমি যাবো অমুক হজুরের কাছে বা কবিরের কাছে যাবো, তো আলটিমেটলি তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হচ্ছে, আলটিমেটলি তারা ক্ষতিগ্রস্ত যার উপর করতেছে তাকে পাওয়ার জন্য করতেছে, বরং সেটা উল্টা এফেক্ট হবে, তার পরিবার ধ্বংস হবে, তার আত্মীয় স্বজন ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের এখানে এসেছেন এবং কিছু ঘটনা শেয়ার করলেন। তবে আমরা সবসময় বলি যে বিজ্ঞানকে প্রথমে স্থান দিন, তারপরে এই বিষয়গুলো সমাধানের, যদি বিজ্ঞান আপনাকে সমাধান দিতে না পারে তাহলে ভালোর জন্য নিয়ম এবং ইমান আকিদা মেনে আপনার যেটা সমাধান করা দরকার আপনি সেভাবেই সমাধান করবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নিতে চাই, ডর ইক্লিপসে ফিরে আসবো, আশা করছি আমাদের সাথেই থাকবেন। 4 মিনিটের ব্রেক। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে যে গেস্টকে এখানে স্টুডিওতে নিচ্ছি সেটা সাধারণত আমাদের অনুষ্ঠানে যেভাবে গেস্টকে আনা হয় সেখান থেকে একটু ব্যতিক্রম। আমাদের এই গেস্ট উনি নরসিংদী থেকে যোগাযোগ করেছেন এবং এই গেস্টের যে সমস্যা সে অবস্থায় তাকে স্টুডিওতে আনা সম্ভব ছিল না, কিন্তু স্টোরিটা এত বেশি ভয়াবহ যেটা গা শিউরে ওঠার মতো। আমরা চেষ্টা করছি তাকে এই মুহূর্তে ফোনে কানেক্ট করবার জন্য। হ্যালো, আমাকে যে SMS টা যিনি করেছিলেন উনি হচ্ছেন পূর্ণতা। পূর্ণতা কে হয় আপনার?
পূর্ণতা আমার একটা মেয়ে, একটা ছোট্ট মেয়ে।
ছোট মেয়ে মানে ওনার ক্লাস 8 এ পড়ে? আচ্ছা, আর আপনি হচ্ছেন?
দুই ছেলে আর এক মেয়ে।
আমাকে যেই SMS টা করেছে আমি SMS টা একটু পড়ে শোনাবো প্রথমে আমার লিসনারদেরকে, তারপরে আপনি আপনাকে আমরা কিছু প্রশ্ন করবো, পুরো গল্পটা আপনি আমাদেরকে বলবেন। পূর্ণতা ফ্রম নরসিংদী, আমার বড় ভাইয়া 12 বছর ধরে জিন দ্বারা পজেস্ট, তার সাথে অনেক অনেক ইনসিডেন্ট ঘটেছে, সে এখনো ওই রকম আছে, কেউ তার কেস সলভ করতে পারেনি। ভাইয়া 2006 আর্মি অফিসার ছিল, কিন্তু সে বিএমএ তে থাকতে পারে না, সবসময় কে যেন তাকে ভয় দেখায়। ট্রেনিং এর সময় তাকে পাহাড় থেকে ফেলে দেয়, কালো বিড়াল হয়ে সারা রাত ডিস্টার্ব করে। অ্যাট লাস্ট বিএমএ তেই তাকে ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। ওকে, এরপর আমার ভাইয়া বিএমএ থেকে ব্যাক করে, সে এমন উল্টাপাল্টা কাজ করে যেটা নর্মাল না। তার অবস্থা দেখে আর্মি সিনিয়র অফিসাররা বলে সুরা নাস এবং ফালাক পড়তে। আমার ভাইয়া এখনো শিখ এবং সে নিজেই নিজের লাইফটা ধ্বংস করেছে, কিন্তু কিছু বুঝছে না। অনেকে বলে আমার কাজিন তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জানি না কেন এমন হচ্ছে। কেবলি ভাইয়া প্লিজ হেল্প আস। আমার আম্মুর মোবাইল নাম্বার আপনার নাম্বার এখানে দিয়েছে, প্লিজ হেল্প আস ইমিডিয়েটলি। আপনি আমাকে একটু পুরো ঘটনাটা বলেন। রেজা ভাই এখানে আছে স্ট্যান্ড বাই, উনি শোনার পরে যদি কিছু জিজ্ঞেস করতে চাই উনি জিজ্ঞেস করবেন।
আমার ছেলে হলো ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র, 4 সালে আসি। আপনার আঙ্কেল কোন কিছু করতেন না, তাই আমি খুবই কষ্ট করে এত দূর আগিয়েছি আল্লাহ রহমতে। ঝিনাইদহ ক্যাডেট কলেজে সার্টিফিকেট আটকায় থাকাতে লং কোর্সে যেতে পারিনি, মানে সেনাবাহিনীতে। তার ক্যাডেট ভাইরা সার্টিফিকেট এনে দেয়, অনেক কষ্ট করে আমার সংসার কিভাবে চলবে তা আমাকে বলল যে আমি সেনাবাহিনীতে যাচ্ছি, আমি ছুটিতে এসে তোমাকে নরসিংদী সরকারি কলেজের ভিতরে একটা দোকান দিয়ে দিব। আমার ছোট্ট মেয়েটা তখন 1 বছরের, উপজেলা মোড়ে আমরা থাকি, কিয়ন অফিসের অপোজিটে। তো ওই দিক দিয়ে একটা রেল লাইনের রাস্তা, তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম, 2 ছেলে সামনে আর আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি মার্কেটে টিয়ার টেবিল কেনার জন্য দোকানে। আমি হঠাৎ করে দেখি যে কালভার থেকে এমন একটা ঝড় বাতাস আসলো আর বড় বড় বৃষ্টির খোঁট। তখন অলরেডি আমার 2 ছেলে লাইনের কাছে চলে গেছে। তখন আমি বললাম যে বাবা এত ঝড় বৃষ্টি আমি যাব না, আমি ঝড় বৃষ্টি দেখে ভয় পাই। তখন আমার বড় ছেলে আমার দিকে তাকালো, তাকায় এরম করে তাকায় ওরা হাঁটা দিল, আর আমি আবার ওই জায়গা থেকে আমার মেয়েটাকে কোলে নিয়ে আমি হেঁটে চলে আসি।
তো আপনি বাসায় রিটার্ন আসলেন না, আপনার ছেলেরা চলে গেল?
আমি ওখান থেকে আমি পাটা দিয়ে আসছি, দেখি ঝড় বৃষ্টি কিছুই নাই, 1 মিনিট 2 সেকেন্ড এরকম আছি, এরকম আমি এরকম দেখিনি, এরকম ঘুরতেও আমি দেখিনি। ধুলাগুলো এইভাবে ঘুরলো খালের উপরে, ওখানে ময়লাও ফেলানো হয় একদিকে, আর একদিকে স্টাফ কোয়ার্টার আছে ওখানে খাল আছে।
তখন আপনার ছেলে অলরেডি আর্মিতে জয়েন করেছে?
হ্যাঁ, 6 মাস পোস্ট করে ছুটিতে। তারপরে আমি ফেরত আসি, 8টার দিকে ছেলে আসলো, 2 ছেলে টেবিল চেয়ার কিনে নিয়ে আসলো। আমার সাধারণ ছেলে না, অসাধারণ ছেলে। সেই ছেলে করলো কি, চেয়ার টেবিল কোদা বাথরুমের ভিতরে ঢুকালো, রাখার জায়গা নাই, রেখে সে একটা অন্ধকার করে দিয়ে কামতে শুরু করে দিল
হঠাৎ করে।
তখন হঠাৎ করে সে আসার পরে আমি বলে আর ডাকিনি, সে অন্ধকার বসে কামতে লাগলো, চোখ দুটো লাল। আমি কাজ করে বেড়াচ্ছি আমার সংসারে, ছোট ছেলে ওর জোতা পালিশ করে দিচ্ছে আর বলছে ভাইয়া এই সেনাবাহিনীর কথা জিজ্ঞেস করছে, এই কমান্ডার কি মেয়ে, মানে ওইসব প্যারা কমান্ড কি মেয়ে জিজ্ঞেস করছে। আর বড় ছেলে রেগে বলল, এটা খুব ভালোবাসত, তো বকা দিয়ে বলল যে আমি আর্মির থেকে চলে আসবো, তুই যাবি, তুই যা, এই কথা বলল প্রথম। তারপরেও আমার কোনো খেয়াল হলো না, তখন আমার সেন্স নাই। তারপরে সে চোখ দিয়ে অনবরত ঝরঝর করে পানি পড়ছে, সেরকম একটা খেলো না। তারপর আমি আবার বললাম বাবা কামছো কেন, আমার দিকে তেল তেল করে তাকায় থাকলো। সকালবেলায় উঠে এসে কোনো কথা নাই, আজকে জয়েন করার কথা যাও, পোশাক টুশাক করলো কিন্তু কোনো কিছু কথা নাই, মানে তার যে অন্য দেশের মানুষ। তারপর চলে গেল, ঠিক মতোই গিয়েছে। একটার পর একটা সমস্যা হচ্ছে ওখানে জেনে, তার জানালা দিয়ে, সে তো অফিসার, ওই জানালা দিয়ে টুকা দিয়ে বলছে যে তুই পাহাড়ে হাঁটতে যাবি।
এগুলো আপনি কখন জেনেছেন?
আমি পরে শুনলাম এগুলো।
কে আপনাকে ইনফর্ম করলো, কিভাবে ইনফর্ম হলেন?
আমরা একটা প্যারেন্টসের কাছে খাবার পাঠালাম, ওখানে যাই, ওরা দেখে যে আমার ছেলে নাই, যে গালি দিয়ে খাবার আনছি গালি কোথায়। কোনো কোনো ছেলে বলেছে যে ও তো মারা গিয়েছে, আবার কেউ বলে যে ও হলো পাগল হয়ে গেছে, আবার কেউ বলেছে যে না কে মেসে আছে, অনেক ধরনের কথা শুনে আসছে। সেই মহিলা এসে আমাকে বলে গালিব নাকি এরকম এরকম, মানে মারা যাওয়ার কথা বললেনি, বলেছে এটা এটা আমরা শুনে এসছি। তখন ওর বাবা রাত্রে চিটাগাং এলে, আর আমার কিন্তু হাত পায়ে বল নাই, আমার ছেলে এত প্রিয় ছেলে যে এই অবস্থা, ছেলের বাবা যায় পৌঁছানোর পরে দুপুর বেলায় সে আমাকে ফোন করে বলল তোমার ছেলের জ্ঞান এসছে, আইসিইউতে ছিল এতদিন, তার জ্ঞান ছিল না, সে প্যারেড করার সময় অজ্ঞান হয়েছে, তার জ্ঞান ফিরেছে, ফিরার পরে তাকে আটকায় রেখেছে, জ্ঞান হওয়ার পরে সে উল্টাপাল্টা কথা বলছে। তারপরে প্লাটুন কমান্ডার, ব্যাটেলিয়ান কমান্ডার সব আসছে, এসে এসে বলছে কি গালিব তোমার কি হয়েছে, তখন বলে যে ওই যে জানালা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে, তুমি সেনাবাহিনীর অফিসার, তোমাকে কে ভয় দেখায় দেখি, একদম খুশি করে ছো দাও, তোমার কে ভয় দেখায়, এরকম করে করে তারা বলছে। অফিসাররা বলছে যে গালিব সাহেব কেমন ঘুম হয়েছে, ঘুম তো হয়নি, সারা রাত কালো বিড়াল তাকে ডিস্টার্ব করেছে, বিড়াল চালাইছে, তাহলে তো এই কালবাজির কাছেই আমার ছেলেকে এইসব করেছে, এই তখন আমার ছেলে না 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 এইটা আমার ছেলে এই সমস্যা। এক জায়গায় গেলাম বেলাবো একটা থানায়, একটা বিক্রি একটা ব্যাপার, ইস্টাইড বলে একটা লোক, সে খুব মানে উল্টা পাল্টা, সে খালি বললো যে যান আপনার ছেলে ভালো হয়ে গেলে আপনি কি দিবেন, একটা গরু, আমি বললাম একটা গরু এক বস্তা চাল,
কোথায় দিতে হবে,
ওখানে ওনার ওরসে ওনার এগুলি। আমি মন খারাপ করে আসছি, এমন সময় আমার একটা বোন ফোন করলো আমাকে, সে স্বপ্ন দেখছে গালিবকে নিয়ে, তখন বললো এক কাজ করো, আমার বোনের জামাই বিআরবিতে চাকরি করতেন, ওখানে একটা ইঞ্জিনিয়ার ছিলেন তুমি আধ্যাত্মিক লাইনে, তুমি তাকে জানো, আর মসজিদের ইমাম সাহেবকে কিছু বলো যে আর কোনো ফকির টকির ধরো না। সেখানে সাহেবের খোঁজ করে বললো যে আপনি আমার বোনের সাথে কথা বলেন, সে বলছে হ্যালো আপনার ছেলের কি সমস্যা বলেন তো, তখন আমি বললাম যে এই এই হচ্ছে, আচ্ছা আমি একটা আজকে রাতেই কাজ করব, ও বাবা রাত্রে কাজ করেছে, ছেলে জ্ঞান ফিরে গেছে, ছেলে আগের মতো হয়ে গেছে, একদম ভালো, সবাইকে বলছে যে আমার ফ্রেন্ডরা অনেক দূর আগিয়ে গেছে, আমাকে বিএম এ পাঠাই দেন, আমি ভালো হয়ে গেছি, মানে সব স্বপ্নের মতো, ও কিছু জানে না, আমার সাথে একদম নর্মাল কথা বলছে যে আমি তোমাকে আমি অনেক কাঁদিয়েছি, ছেলে কিন্তু অসুস্থ থাকাকালীন খালি বলে আমাকে নাও, আমাকে বিএম এর থেকে নাও, নাই আমাকে মেরে ফেলবে, আমাকে কে মেরে ফেলবে, কে বলে তাকে মেরে ফেলবে, হয় তুমি বিএম এ থাকো, থাকলেই তোমাকে মেরে ফেলবো, নাই তো তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। এইটা আমাকে মাথা পুরা নষ্ট করে দিয়েছে, কিভাবে করেছে জানেন, বিএম এর ভিতরে সৈনিকরা মোবাইল নিয়ে থাকে, তাকে পাহারা দিচ্ছে, তার কাছ থেকে সে ফোন কে আমাকে ফোন দিয়ে আমার ব্রেনটা পুরো অচল
করে, বারবার আপনাকে নক করতো।
হ্যাঁ হ্যাঁ, আর আমি আমি কিন্তু ওকে নিয়েই আশা করে বসে আছি, আমার সংস্কারটা ও দেখবে, এখন সে করছে উল্টা পাল্টা, এখন আমি কি করি, আমার পুরো পূর্ণতাকে আমি মেরে ফেলতে গেছি, মানে আমার ব্রেনটা এত অচল হয়ে গেছে যে আমার পূর্ণতা যে এক বছরের বাচ্চা তাকে আমি ফোন আসছে কোথার থেকে, আমি বলছি যে পূর্ণতা তুই ফোন ধর, ও ফোন ধরছে না দেখে, আমি বাথরুম থেকে বেরোই, আমার মেয়েকে আমি মেরে ফেলছি বলার টিপে, পরের ভিতরে বাচ্চাটা যে বাসার জন্য কি করছে আমি নিজেই দেখছি, তারপরও মানে আমার ব্রেনটাও অসুস্থ হয়ে গেছে। এই সব করে টরে শেষ পর্যন্ত আমার বোনের জামাই আসলো, তখন গালিব সুস্থ হয়ে গেছে, তখন এই তাবিজ কবজ নিয়ে আমার হাজবেন্ড চলে গেল, চলে গেল চিটাগাং, ও ওনারা বলে দিচ্ছে আপনারা পানি পড়া খাওয়ান, গোছল করান, দিয়ে মেতে এরা যা দোয়া দরুদ পড়া খাওয়ান, আমরা কিছু বলবো না, একটা সাইকিয়াট্রিস্ট যদি এই কথা বলে থাকে তাহলে এর চেয়ে বেশি আর কি বলবে আপনি বলেন, সবাই বলছে সামথিং রং। ওর বাবা যাই গলায় তাবিজ পরিয়েছে আর কানে কানে বলতে বলেছে যে ইত্তেখাস সাহেব তোমাকে চলে যেতে বলেছে 11 বার, তা আমার গালিবের কানে কানে ওর বাবা বলছে ইত্তেখাস সাহেব তোমাকে চলে যেতে বলেছে, তা আমার ছেলে বলছে কোথায় যাবো, আমার বলে তুমি চুপ করে থাকো, মানে ওর শরীরে যেটা আছে তাকে অর্ডার দিয়েছে তুমি চলে যাও এখান থেকে, তখন এই কথা বলেছে আর 5 টাকা একটা কানা ফকিরকে দিতে বলেছে সবগা শরীরকে দিয়ে চলে আসছে। আসার পরে ছেলে ওরা পর্যবেক্ষণ করছে, বিএম এর অফিসাররা 16 জন বোর্ড বসছে ওকে নিয়ে, সে যে ছেলে ডিএমএ পাঠানো যাবে কিনা, এর ভিতরে কিন্তু ওরা আমাদের বাসায় আমাদের সামনে বাসায় এসে আমাদের 14 পুষ্টি পাগল কিনা ছিল ইনকোয়ারি করছে, ক্যাডেট কলেজে ছেলে টিকলো কারা কারা ছিল, তারপরে ঝিনাইদা ক্যাডেট কলেজে তারা ইনকোয়ারি করেছে ছেলে পাগল সমস্যা করেছে কিনা, এসব সব তারাই ভিতরে ভিতরে এইসব করছে আমরা জানি না। আমি বাসায় বাসার সামনে যাওয়ার পরে দোকানদাররা বলে যে ছেলে কি বিয়ে দিয়ে দিচ্ছেন ভাবি, তা আমি বলছি না কেন, বলছি দামি দামি অফিসাররা এসে জিজ্ঞেস করছে ওর মা কেমন, ওর বাবা কেমন, 14 গোষ্ঠী কেমন, এরম জিজ্ঞেস করছে, তা আমরা আমি বললাম না তো ভাই, এরম বলে কাটাইনি। তারপরে এই তাবিজের এক সিন চলে গেছে, পরে আমাকে বলছে ফোন করে যে আমি আমার কে যেন স্বপ্নে দেখাচ্ছে, তা আমার কথা বলে দিচ্ছি তুই তাবিজ করেছিস, তোর তাবিজের কোন অ্যাকশন আমি হতে দেবো না, আর তাবিজ খুলে বসে আছে, ঘুমের থেকে উঠে দেখি মাজায় যত তাবিজ দেওয়া হয়েছে সব খুলে বসে আছে, আর ও দেখছে এখানে ওখানে যায় জ্ঞান হয়ে দেখছে সে সেখানে নাই। এই ঘটনা ভিতরে হচ্ছে আমাকে কিন্তু আমার ছেলে বলেছে, আমার কিন্তু আর এই নলেজই নাই যে আমি শেখার সাহেবকে জানাবো।
আচ্ছা,
ও এর ভিতরে আবার বলেছে যে তাকে নাকি আবার গলায় ধরিয়ে নিতে ইচ্ছা করে,
গলায় দড়ি দিতে নিচ্ছে, আচ্ছা
ইচ্ছা করছে। পরে এর ভিতরে বিএমএ আল্লাহরা জরিপ করে দেখেছে, রিপোর্ট টিপোর্ট ভালো, ছেলেও বিএমএ যেতে চাচ্ছে, বিএমএ পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে এবং রুমমেট কে বলে দিয়েছে আর কিছু কিছু ছেলেদের বলে দিয়েছে ওকে ফলো করতে। ছেলে খুব কোয়ালিফাইড তো, খুব এবং খুবই ওখানে ভালো করতেছিল। পরে ওর রুমমেট বলছে যে গালি তুই থাক, আমি একটা চিটাগাং শহর থেকে ঘুরে আসি। এই বলে সে গেছে। ছেলে কিন্তু খুব ভয় পায়, ভয় পায় এখনো কিন্তু, তার ভয় আছে। আর এর ভিতরে পাহাড় থেকে ফেলে দিয়েছে, এর ভিতরে অনেক কিছু ঘটনা ঘটেছে আগে, এগুলো হলো অজ্ঞান হওয়ার আগে, এটা আমরা জানি না, এগুলো সব পরে শুনেছি।
আচ্ছা, তো এই একেবারে শেষের দিকে সে কি ঘটলো?
শেষের দিকে এসে দেখেন যেদিন রুমমেট চলে গেছে বললো গালিব তুই থাক, আমি হলো আর পাশের রুমের তাদেরকে বলে গেছে যে গালিবের দিকে একটু খেয়াল করো, ওর লাইট জুলাই দরজা খুলে বসে আছে কমপ্লিট অমৃত পড়া। হ্যাঁ, সেদিন আবার ওই ডিনার টিনার আসছে। সেদিন কিন্তু আমার রাত্রিটা আমার কিন্তু খুবই অস্থিরতা কেটেছে। আর ছেলে এদিকে ছেলের নিচে হাতে ছেলে গলায় দড়ি ছিল। ও এর এর আগের দিন সিনিয়রদের কাছে বলেছে কি গালিব তুমি এসছো ভালো আছো, তখন বলেছে যে না ভালো আছি কিন্তু আমার গলায় দড়ি নিতে ইচ্ছা করে। তখন বলেছে গলায় দড়ি নিতে ইচ্ছা করে, তা বলো আমরা ঝুলাই দেবো, খানি করেছে এইটা বলেছে। এরপরে রাত্রে সে গলায় দড়ি নিচ্ছে, নিজের হাতে গলায় দরজা আটকেছে, বাইরের থেকে কে তালা দিয়েছে, বাইরের থেকে তালা দেওয়া, ছেলে কিন্তু দরজা খুলে শুয়েছিল। আর এমন সময় নিজেদের দড়ি থাকে ওদের ব্যাগের ভিতরে, সেই দড়ি দিয়ে ফ্যানে ঝুলিয়ে ঝুলে সে বলেছে বাঁচা বাঁচা, তার নাম বলেছে, আমাকে মেরে ফেললো মেরে ফেললো। ওর রুমমেট এসে দেখে গালিব অজ্ঞান, গালিব নিচে পড়ে আছে গলায় দড়ি চড়ি ফাঁসি দেওয়া, তারপরে বেঁচে আছে। তাড়াতাড়ি তাকে সিএমএসে নেওয়া হয়েছে, তখনই সিএমএসে আরো সব ক্যাডেটরা এসে গেছে, ওদের ই হয়ে যেত মাস কি যেন কোর্ট মার্শাল হয়ে যেত পরে ছেলে মারা গেলে। পরে ওরা সিএমএসে নেওয়ার পরে আমাকে ফোন করে জানিয়েছে যে আপনার ছেলে আমার সিএমএসে, তখন এটা আমি হার্ট ফেল, তখন আমি বুঝে গেছি যে আমার ছেলে আমার একটা অকারেন্স করেছে, শেষ। পরের দিন আমরা রওনা হয়েছি, তারপরে ওনারা বলে যে এই এই ঘটনা, আপনার ছেলেকে আর রাখা গেল না। তখন আমার ছেলেকে আমরা অনেক, আমি অফিসারের কাছে হাত পায়ে ধরলাম যে আমরা এখন বুঝতে পেরেছি, আমরা হলো একটু তদবির করবো, আমরা একটু এই যে এখন দুয়া লিখে নিয়ে আসছি পানি দিয়ে জাফরান কানালের, এইগুলো আমরা খাওয়ালাম ছেলেকে, সেখানেই বসে খাওয়াতে লাগলাম, তারা খিচুর দিয়েছে এক ইমাম সাহেব দিয়েছে, ওটা খাওয়ালাম। খাওয়ানোর পরে আমার ছেলের ভালো লাগছে, ছেলে বলতে লাগলো চোখ দিয়ে পানি আসতে লাগলো যে আমার সেনাবাহিনীর পোশাক পরার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি পড়তে পারলাম না, মানে রাখলো না। যে ওনার ছেলের ডায়েরি দেখে আমি যা দেখলাম, আপনার ছেলে ২০ বছর পরে যদি আপনার ছেলের লেফটেন্যান্ট কর্নেল এর চেয়ে বেশি না হয় তাহলে আমার নাম আমি পাল্টিয়ে দেব। একটু ছেলে কোয়ালিফাইড ছেলে, ওকে পুকুরে চাষ করতে দেওয়া হয় আমার মনে হয় একটা দিয়ে সে ১০০টা ১০০০টা বানাতে পারত। ও যদি বাসের হেল্পার হয় আমার মনে হয় বাসের মালিক হতে তার বেশি দিন টাইম লাগত না, এত কর্মঠ এত পরিশ্রমী এত।
ছেলেটাকে কি আপনি এখন আপনার বাসায় রাখেন? রাইট,
না না, বাস ছেলে অনেক কাহিনী, এখন ছেলে আমার আওতার বাইরে। আমার
কোথায় আছে আপনার ছেলে?
ছেলে এখন আয়ারল্যান্ডে আছে, সে এখনো যাদুটনাগ্রস্ত আছে। আবার নারায়ণগঞ্জের এক হাফিজ সাহেব, তার কাছে গিয়েছি, সেও বলেছে ছেলে আনতে পারলে আমরা তাকে মানে চিকিৎসা করলেও ভালো হবে, সে এখনো অসুস্থ। আপনারা বিদেশে ওর লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, বিদেশে
আপনি।
আসসালামু আলাইকুম, আমি রেজা। হ্যাঁ
হ্যাঁ,
আপনার কথা শুনলাম আর কি, সব শুনলাম, আমাকে সত্যি কথা বলবেন, ইনশাল্লাহ হেল্প হবে। হ্যাঁ
হ্যাঁ,
আচ্ছা আপনার ছেলে কি খুবই নম্র ভদ্র ছিল আগে, মানে ম্যাট্রিকের আগে? একদম ভদ্র, তার কোন বন্ধু নাই কেউ নাই, মানে একা একা পড়াশোনা করতো চুপচাপ এরকম ছিল, এবং সবসময় খুব ভালো রেজাল্ট করতো,
খুব ব্রিলিয়ান্ট,
কার সাথে কম মিশতো এবং মা ভক্ত ছিল,
বন্ধু মানে আমি।
রাইট, সেনাবাহিনীতে আমি ছিলাম ২০০৪ সালে, বিএমএ ট্রেনিং থেকে আমিও ব্যাক করে চলে আসছি কুমিল্লাতে, আমিও চলে আসছি কষ্টে আর কি, কিন্তু আমরা মানে আমাদের গৌরব বাংলাদেশ সেনাবাহিনী। আচ্ছা আন্টি, আপনার এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা কিমিরা ভাই, যা শুনলাম গালিবের ঘটনা, আমরা এর সাথে কথা বললাম ফোনে, ব্ল্যাক ম্যাজিক এর এফেক্ট আমি যতটুকু চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি, যদি এটা জাস্ট আমার ইন্টিউশন বা আমার ইমাজিনেশন পাওয়ার বলতে পারেন, মানে আমি কোন সুপার ন্যাচারাল ম্যান না বা সুপার ম্যান না, আমি আপনাদের মতো সাধারণ মানুষ, আমি দেখতে পাচ্ছি যে ছেলেটা গালিব, সে শুকনা করে লম্বা শ্যামলা গায়ের রং, একটা জঙ্গলের মধ্যে দাঁড়ায় আছে, আমি এখন দেখতে পাচ্ছি, জাস্ট চোখ বন্ধ করে আমি কথা বলতেছি এখন এই মুহূর্তে, সে কি দিয়ে জানি মাটি ঘুরতেছে, ওইখান থেকে একটা পোকা বেরিয়ে আসছে, পোকার সাইজটা একটু বড় ধরনের বাট কেমন জানি সাইজটা, মানে আমি দেখি নাই,
মানে আপনি আপনার ইমাজিনেশন,
আমি চোখ বন্ধ করে কথা বলতেছি, আমি দেখতে পাচ্ছি সে মাটি খুঁড়ে একটা পোকা বেরিয়েছে, বড় পোকা, সেই পোকাটাকে সে মারছে, সে পোকা রক্তটা সাদা ছিল, তারপর থেকে ঘটনা শুরু তার সাথে, আমি জাস্ট দেখলাম এটা। আর আমি আমার লাইফের অভিজ্ঞতা থেকে, যে ছেলেটা গালিব যার কথা এতক্ষণ আমরা শুনলাম, এই যে মহিলাটা আন্টি যেটা, ওনার পারিবারিক সূত্রে পরিবারেরই কেউ আপন জন, হ্যাঁ, সে একজন মহিলা ব্ল্যাক ম্যাজিক করছে ছেলেটাকে, কালো জাদু জিরে কুফরি কালাম বলে করছে, কিন্তু আমরা সায়েন্টিফিক ব্যাখ্যা এটার আছে, সায়েন্টিফিক রিজন আছে। আমি দেখতে পাচ্ছি এটাই, একটা তো পোকাটা দেখলাম, আমি আরো দেখতেছি কোন একটা মহিলা স্বাস্থ্য ভালো, মোটা সোটা, মুখ লম্বা, চুল বড় কোমর পর্যন্ত, ওই মহিলা কোন একটা মাছের মধ্যে, ওই মাছটা কিন্তু খামারের মাছ, চাষের মাছ, মাছের মধ্যে তাবিজ মুখে দিয়ে দিয়ে সেই মাছটাকে ছেড়ে দিছে পুকুরে। সেই মাছটা যেমন ছটফট করতেছে, ওনার ছেলেও ছটফট করতেছে, সিদ্ধান্ত নিতে ভুগতেছে, সেই মাছটা মারাও হয়তো মারা গেছে বা মারা যাবে, যখন সে মাছটা মারা যাবে তখন সে ভালো হয়ে যাবে, আবার তাবিজ তাকে করা হবে, আবার তাকে কুফরি করা হবে, আবার সে পাগলামি করবে। এমন একটা সলিউশন দরকার কি প্রিয় ভাই, যে সলিউশনের পরে সে যাতে পার্মানেন্টলি সুস্থ হয় এবং যাতে ফিউচারে কোন বদনজর, কোন তাবিজ, কোন কুফরি কালাম তার উপরে এফেক্ট না পায়। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমি বলে দিই লিসেনারদেরকে, যেটা জানা একান্তই উচিত, ব্ল্যাক ম্যাজিক হলে বোঝার যে উপায়গুলো, আমরা জানি ব্ল্যাক ম্যাজিক হলে শরীরে লাল 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 দাগ পড়ে, ডান হাতের বা বাম হাতের দুই হাতেরই বুড়ি আঙ্গুল এবং ইন্ডেক্স ফিঙ্গারের মাঝখানে একটা এক্স মার্ক হবে, এটা আমি আগেও বলছি, খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা সবাই লক্ষ্য করবেন, আপনার দুই হাতের বুড়ি আঙ্গুল এবং ইন্ডেক্স ফিঙ্গারের, এটা বাংলা কি কিছু আমি জানি না, ও দুইটা আঙ্গুলের মাঝখানে একটা এক্স মার্ক থাকবে, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মানে প্রাইমারি বোঝার উপায় যে এখন ব্ল্যাক ম্যাজিক।
কিন্তু এই যে ব্ল্যাক এক্স মার্কের কথা বললেন, এটার সোর্সটা কি?
এটা সোর্সটা ব্ল্যাক ম্যাজিক হলে একটা লক্ষণ
না, কিন্তু আপনি পেয়েছেন কোথায়?
আমি পাইছি এটা দ্য ওয়ার্ল্ড অফ চীনে পাবেন,
স্টাডি করে পাওয়া যাবে।
শরীরে ফুসকা উঠবে, লাল লাল দাগ পড়বে, রাতে ঘুম কম হবে, খুব ইম্পর্টেন্ট, রাতে ঘুম কম হবে, সেই বাসায় বাচ্চা কাচ্চারা ওয়ালের কোনে কোনার দিকে তাকায় কান্নাকাটি করবে,
সিমটমগুলো এরকম পাওয়া চলে আসবে। এই যে কথাগুলো আপনি বললেন সেগুলো ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে,
হতে পারে।
সুতরাং এটা ভালোভাবে একজন যিনি এসব বিষয়ে জানেন তার কাছে না গিয়ে এই সিমটমগুলো যদি থাকে তার মানে সেটা ব্ল্যাক ম্যাজিক হয়েছে এটা ধরে নেওয়াটাও কিন্তু বোকামি হবে।
মানে আমরা আমাদের এই প্রোগ্রামটা যেহেতু লক্ষ লক্ষ মানুষ শুনতেছেন, আমরা যেগুলো বলতেছি নিজের থেকে একটু যাচাই করে নেবেন, আমাদের ভুল হতে পারে, আমরা মানুষ। এখানে একটা বিষয় লক্ষণীয় কি বিষয় হয়, ব্ল্যাক ম্যাজিকের যে ইফেক্ট এবং ব্ল্যাক ম্যাজিক যারা করে এবং ব্ল্যাক ম্যাজিক যারা করায়, এখানে কিন্তু তিনটা স্তর। এগুলো হয় কোনো গাছ দিয়ে করে, গাছের শিকড় দিয়ে বা কোনো তাবিজ দিয়ে বা কোনো পশুকে বলে দিয়ে বা কোনো মানুষকে সাক্ষী রেখে, অথবা কিছু নকশা থাকে যেগুলো পুরাতন নকশা, যেগুলো কুফরি নকশা। আমরা দেখি আরবি লেখাকে উল্টায় যখন কিছু করা হয় সেটা সবচেয়ে ডেঞ্জারাস ব্ল্যাক ম্যাজিক হয়। আর ব্ল্যাক ম্যাজিককে করতে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, নখ, হাতের নখ, চুল, শরীরে কাপড় যে থাকে পরনীয় কাপড়, বডির কোনো পার্ট বা আমার পছন্দের কোনো অংশ, তো আপনারা খেয়াল করবেন যখন বাসায় নখ কাটবেন সেই নখটা কখনো বাসায় মেঝেতে ফেলাবেন না, বাইরে ফেলবেন। চুল কাটার পরে খেয়াল করবেন যদি কোনো দর্জি বা কেউ চুলটা যাতে মিক্স হয়ে যায় অন্যদের সাথে। আর এগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে চাইলে জাস্ট আপনার নখের একটা অংশ পেলে যথেষ্ট, খুব সহজে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে। তো এক্ষেত্রে আমি বলবো কি ভাই, আপনাদের কাপড় টাপড় ধোয়াচ্ছেন, আপনার কাপড়ের কোনো অংশ বা কোনো বোতাম কাউকে দিয়ে আসলো কিনা, বা আপনার নখের কোনো অংশ কাউকে দিয়ে দিল কিনা, বা যেটা দিয়ে মাথা আসরাচ্ছেন চিরুনি দিয়ে, চিরুনিতে লাগানো চুলটা আপনাকে ঠিক মতো পুরা দিলেন কিনা বা ফেলে দিলেন কিনা, নাকি এটা কেউ নিয়ে গেল, এইগুলো একটা খেয়াল রাখবেন, কারণ এগুলোই কিন্তু মাধ্যম ব্ল্যাক ম্যাজিক।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় 4 মিনিটের বিরতি নেব, আর বিরতি নেবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আগামীকাল আমাদের একটি হন্টেড লাইভ হবে ফেসবুকে এবং সেটা হবে বগুড়ার মহাস্থানগড় থেকে। ফিরে আসছি 5 মিনিট পর।
ডর মানে ভয়,
ডর ইক্লিপস। 5 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। ডরের রেসিপিটা নিশ্চয়ই মনে আছে, হালকা করে জানলাটা খোলা রাখবেন এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে এক কিংবা একের অধিক দুইজন, এরপর আরামসে শুনতে থাকুন ডর, দেখুন রাতের ঘুম হারাম হয় কিনা। কারণ আমরা বলি ডর মানে ভয়। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, যেটা প্রথমেই বলেছিলাম, ব্ল্যাক ম্যাজিক নিয়ে সায়েন্স কি বলে সেটা আপনাদেরকে শোনাতে চাই। চলুন সায়েন্স কি বলছে একটু জানি। খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আই হ্যাভ স্টাডি লট ফর ওয়ান উইক অ্যান্ড আই ফাউন্ড নাথিং, লজিক্যালি নাথিং অ্যাবাউট সায়েন্স অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক। বেসিক্যালি সায়েন্স এবং ব্ল্যাক ম্যাজিকের মধ্যে কোন রকম বোঝাপড়া নাই, বিকজ সায়েন্স ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটাকে স্বীকারই করতে চায় না। ধর্মের মধ্যে, পৃথিবীর যে কোনো ধর্মের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের ব্যাখ্যা বিভিন্নভাবে এসেছে। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাখ্যাগুলো এসেছে এবং ব্ল্যাক ম্যাজিকের যে বিভিন্ন প্রভাব আছে সেটা তো স্বীকার করে নেয়াই হয়েছে। সুতরাং ধর্মের দিক থেকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে কোন কোন রিলিজিয়াস স্কলার যারা আছেন তারা এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ সিমটম খুঁজে বের করার চেষ্টা করেছেন, কেউ কেউ বলেছেন এটাকে কিভাবে রিলিজিয়াস ওয়েতে রিডিউস করা যায়, এটা থেকে বের হয়ে আসা যায়, কেউ কেউ এটা থেকে প্রোটেকশন নেবার জন্য কি করা উচিত সে বিষয়ে বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু সায়েন্সে ইভেন সাইকোলজির জায়গাটা থেকেও এটার তেমন কোন স্বতঃসিদ্ধ প্রুভেন কোন এক্সপ্লানেশন নাই। কিন্তু সায়েন্স এটাকে পুরোপুরি অস্বীকার করছে, কিংবা এটার যে সামাজিক জীবনে প্রভাব নেই বিশ্বাসের জায়গাটা থেকে সেটাকে মানছে না, সেটা বলাটাও খুব মুশকিল হবে। মোটা কথা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যদি আপনি রিলিজিয়নের জায়গাটা থেকে যান, তাহলে বলব ঈশ্বরের ওরশিপ, ঈশ্বরকে মানার ক্ষমতার জায়গাটাকে শয়তানকে বসিয়ে এমন কিছু সাধনা করা যা ব্যক্তি বা কমিউনিটির স্বার্থকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে। কিন্তু সায়েন্সের জায়গা থেকে যদি আপনি যান, তাহলে এটা পুরোপুরি অবৈজ্ঞানিক এবং অবিশ্বাস্য একটা বিষয় বটে। প্রিয় শ্রোতা, প্রতি সপ্তাহে প্রচুর মেইল পাই আমরা এবং চেষ্টা করি একটি দুটি গুরুত্বপূর্ণ মেইল পড়ার। বেশ কয়েকটি মেইল পেয়েছি আমরা প্রিয় শ্রোতা, বেশ কয়েকটি না বলো বেশ কয়েকশো, আমরা তার মধ্যে থেকে যে কটা পড়ার মতো আমরা চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ভাইয়া দয়া করে আমার নাম রেডিওতে প্রকাশ করবেন না। ভাইয়া আল্লাহর ওয়াস্তে পুরো মেইলটা পড়বেন এবং একটি সমাধান দেবেন। আমার বাবাকে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি। প্রায় দুই আড়াই বছর আগে আমার বাবার ব্যবহারের মাঝে অনেক পরিবর্তন আসে, কোনো কারণ ছাড়াই আমাদের বকাঝকা এবং মারধর করেন, বিশেষ করে আম্মাকে, পুরো আত পাগলের মতো হয়ে যান। এই সমস্যা আবার সবসময় থাকে না, হুট করে এইরকম হয়ে যান। এইসব দেখে আশপাশের মানুষ বলল জাদু করেছে। এসব শুনে আমরা বাবাকে কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজ বলে যে ওনাকে আমাদের কোন এক আপনজনই জাদু করেছে। কবিরাজের কাছে নেয়ার পর অনেকদিন ভালোই ছিলেন, কিন্তু কিছুদিন যাবার পর দেখা যায় ওই সমস্যাগুলো আবার শুরু হয়ে গিয়েছে। তিনি ব্রাকেটে লিখেছেন, ভাইয়া আমার বাবা তাবিজ কবজে বিশ্বাস করেন না, তাই কবিরাজ যে তাবিজ দিয়েছিল ওগুলো খুলে রেখেছেন। আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা তাবিজের বিপক্ষে। কবিরাজ যা বলেছিল তা থেকে আমরা আমাদের ছোট চাচা চাচিকে, কারণ কবিরাজ যা বলেছে সেই সব ওদের সাথে মিলে গেছে। ভাই আমার বাবা মিষ্টি খুব পছন্দ করেন, যে কেউ ওনাকে মিষ্টি জাতীয় কিছু দিলে উনি নির্দ্বিধায় খেয়ে ফেলেন। ভাইয়া আমরা শুধু তিনটি বোন আর আমাদের কোনো ভাই নেই, আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, এই বাবাই আমাদের সব, যদি ওনার কিছু হয় তাহলে আমরা সব শেষ হয়ে যাব। প্লিজ ভাইয়া আল্লাহর ওয়াস্তে আমাদের সাহায্যটুকু করবেন, একটা সমাধান দেবেন আশা করছি। এবং বাবার যে ছবি পাঠিয়েছেন সেটা আমি রেজা ভাইকে একটু আগে দেখিয়েছি। রেজা ভাই পুরোটাই আপনাকে
ছবিটা দেখলাম, পাঞ্জাবে পুরো দাঁড়িয়ে আছে,
যথেষ্ট নুরানি
সুন্দর লোক। যখন একটা মানুষ বয়স হয় 50-55-60 পার হয়, তখন একটা এইজ জনিত রোগ হয়, হ্যাঁ, নিউরোসাইকোটিক ডিসঅর্ডার বলেছে তাকে। তখন মানুষ অনেক সময় শিশু সুলভ আচরণ করে। তো আর যদি প্যারানর্মাল ব্যাখ্যা আমি দেই, যেটা যেটা ছবি দেখলাম আমি, ওনার উপর যেটা আসছে সেটা হচ্ছে আসলে কুফরি বলবো আমি আলটিমেটলি, কারণ কুফরির উপরে বা ব্ল্যাক ম্যাজিকের উপরে কিন্তু বাংলাদেশের এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হচ্ছে, অলরেডি হচ্ছে, যে পরিমাণ মেইল পাচ্ছি।
আমার ধারণা ছিল না এত এত পরিমাণ রেসপন্স এইরকম একটা প্যারানর্মাল অনুষ্ঠানে আসতে পারে। আমি ডাক্তার, আমি সাইকিয়াট্রিস্টের সাথে এই অনুষ্ঠানটা নিয়ে যোগাযোগ করি, বিশেষ করে ডক্টর তাজুল ইসলাম, যার নাম আপনারা যাহা বলিব সত্য বলিব শুনবেন, উনি বাংলাদেশের রিনাউন্ড একজন সাইকিয়াট্রিস্ট। কোন সমস্যা পড়লে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি সায়েন্সের কোন বিষয় নিয়ে। আপনি চিন্তা করতে পারবেন না যে বাংলাদেশের কত মানুষ মানে এই ধরনের সমস্যায় ভুগতেছে, ব্ল্যাক ম্যাজিক কিংবা প্যারানর্মাল ডিসঅর্ডার যাই বলি না কেন। এবং আমাদের স্বাস্থ্য খাতে এই মানসিক বিষয়গুলো নিয়ে গুরুত্ব দেওয়ার মতো সাইন্টিফিকলি তেমন কিছু নেই বললেই চলে।
বাংলাদেশে না, যেগুলো আছে সেগুলো মানে যে কবিরাজ আছে বেশিরভাগ বন্ধ আমি মনে করি, পার্সোনাল মতামত। তার বিষয়ে আমি বলি, ডর পেজে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমি অনর গল মেসেজ আসতে যাচ্ছে প্রতি সেকেন্ড একটা করে এসএমএস আসছে, এতগুলো এসএমএস পড়াও তো সম্ভব না। আর আমি চেষ্টা করবো আপনার সাথে পার্সোনালি কাউন্সিলিং করার।
বাট হি রিয়েলি ডিজার্ভ দিস এন্ড হি ইজ এ ভেরি গুড ম্যান, ইন দ্য সেন্স ওনাকে আমি এখন পর্যন্ত কোনোদিন রাগ করতে দেখিনি। আমি চাই আল্লাহ ওনাকে সবসময় বিপদ মুক্ত রাখুক, বিকজ রেজা ভাইকেও ক্ষতি করার জন্য অনেকেই ট্রাই করেন, বিভিন্নভাবে ট্রাই করেন। উনি যেসব কাজ করেন নিজে চোখে দেখি, তো মানুষ হিসেবে সে কেমন, মানুষ হিসেবে জায়গাটা থেকে আমি ওনাকে 100-100 দিই, কারণে অত্যন্ত সফট হার্টেড একজন মানুষ। এবং অনেক ভালো মাপের একজন মানুষ, উনি কাউকে ফেরান না ওনার কাছে আসলে। এটা একটা অনেক বড় বিষয় আর কি। যাই হোক, আমি
লোকটা শেষ করে নিই। হ্যাঁ আপু, আপনার বাবাকে যেটা করা হয়েছে সেটা ব্ল্যাক ম্যাজিকের একটা স্তর। হ্যাঁ, এটাকে আমরা আলফা বলতে পারি। ব্ল্যাক ম্যাজিকের কিছু ভাষা থাকে, আলফা থাকে, পেন্টাগ্রাম থাকে, অক্টাকল থাকে। যেটা ওনাকে করা হয়েছে সেটা অক্টাকল থেকে করা, মানে অক্টাকল কে স্টার কে চোখা দিকটা নিচের দিকে, আমি কিভাবে বুঝাবো এটা আমি বুঝছি না, চোখা দিকটা নিচের দিকে থেকে যেটা করা হয় পাঁচটা মন্ত্র পরে করা হয়, সেটা এটা ওনাকে করা হয়েছে। মানে এজ মাই থিওরি, এজ মাই রিসার্চ।
ওকে,
এখান থেকে কাটানোর জন্য ওনার সাথে সরাসরি কথা বলা ছাড়া কোনো উপায় নেই।
আচ্ছা, আরেকটা বিষয় যদি আপনি বলবেন কিনা, যে উনি যে যাদেরকে সন্দেহ করতেছেন ওনার আত্মীয়র মধ্যে, ওনার নামও মেনশন করে,
এগুলো বলা ঠিক না
ভাই। কিন্তু আপনি বলবেন কিনা এটা সঠিক কিনা, মানে উনি যে জিনিসটা সন্দেহ করছেন
100% রং,
100% আমি সেটাই বলতে চাচ্ছিলাম, 100% রং। প্রথম কথা হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা কাউকে কখনো এটা ইন্সপায়ার করি না।
প্রমাণ কি? আমার কথা হচ্ছে প্রমাণ কি?
হ্যাঁ, সেটাই তো কি। ওকে, আসসালামু আলাইকুম কিবরিয়া স্যার, অনুগ্রহ করে মেইলটি পড়বেন প্লিজ। আমার নাম জুবায়ের আহমেদ, আমি বর্তমানে ধানমন্ডির জিগাতলাতে থাকি, গ্রামের বাড়ি বরিশাল। আমি অনেক ধরনের প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হয়েছি। আমার বড় বোনকে জিন আসর করেছিল, যদিও সেটা ছাড়ানো হয়েছে, তবে কিছু সমস্যা রয়ে গেছে। এছাড়া বর্তমানে আমি অনেক প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হচ্ছি, যেমন ঘুমোতে গেলে হঠাৎ শুনতে পাই পরিচিত কেউ আমার নাম ধরে ডাকছে, উঠে দেখি বাসার সবাই ঘুমোচ্ছে। প্রথমে ভাবতাম আমার হ্যালুসিনেশন হচ্ছে, পরে লক্ষ্য করে দেখলাম তা নয়, প্রতিটি দিন এই ঘটনা ঘটছে। এছাড়াও বাসার ভেতর চেয়ার টানার শব্দ, দরজা কোন শব্দ ইত্যাদি শুনতে পাই। একজন হুজুরের কাছে গিয়েছিলাম, সে বলেছিল আমাকে এবং আমার পরিবারকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এবং আমার উপর নাকি একটি খারাপ জিনের নজর রয়েছে। তার দেওয়া ট্রিটমেন্টে কোনো কাজই হল না, বরং সমস্যা বাড়তে থাকে। সে আরও বলেছিল আমার পরিবারে অশান্তি বাড়বে, বাবার ব্যবসায় ক্ষতি এবং আর্থিক সমস্যা বাড়বে। আসলে তাই হয়েছে, সে বলেছিল এগুলো সবই ব্ল্যাক ম্যাজিকের জন্য। যদি সাহায্যের মালিক মহান আল্লাহ, তবে উসিলা হিসেবে কেউ সাহায্য করেন। এখন রেজা ভাইয়ের সাহায্য আমার খুবই দরকার। উনি একদমই যেটা বলেছেন যে উনি কোথায় থাকেন ডিটেল বলে দিয়েছেন।
ওনার ছবি একটু দেখান।
জি, ওনার ছবিটাও কিছুটা অ্যাবনরমাল আমার কাছে মনে হচ্ছে।
জুবের ভাই, আপনার ছবি দেখলাম, আমি যতটুকু বলতেছি কথাগুলো মিললে কমেন্ট করবেন, না মিললে লিখবেন যে রেজা ভাই কথাগুলো মিলে নাই। আপনার সাথে পানির খুব রিলেশন আছে, মানে পানিতে আপনি যাতায়াত করছেন অনেক। আমি আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার এমন টাইমে জন্ম যে জন্মটা ইহুদিরা বা নাসারা যারা আছে তারা ব্যাড লাক হিসাবে গণ্য করে। আপনি বেশিরভাগ ফলো করেন খ্রিস্টানদেরকে, তার যে আইডল হোক বা তার যে ফলোয়ার যে ফলো করে, এটা আসলে তার ধর্মের সাথে যায় না। খারাপ বলবো না, এটা জাস্ট আপনার সাথে যায় না ব্যাপারগুলো, এগুলোর থেকে সমস্যা উৎপত্তি। আপনার সাথে কারো মনোমালিন্য সবচেয়ে বেশি হয়, আপনার সাথে কারোই মিলে না, কিন্তু আপনার মধ্যে একটা গুণ খুব ভালো, মানুষকে খুব ইজিলি মোটিভেট করতে পারেন, মানুষের মন জয় করতে পারেন খুব সহজে। কিন্তু আপনি এটা জানেন না হয়তোবা যে আপনার পিছনে লোকজন অনেক কথা বলে আপনার এগেনস্টে। আমি ওনাকে প্যারানর্মাল সমস্যা বলবো না, জাস্ট কাউন্সিলিং দরকার।
সেক্ষেত্রে আমরা কি বলতে পারি ওনাকে যে ভালো একজন সাইকিয়াট্রিস্ট,
ভালো সাইকিয়াট্রিস্ট দেখান আপনি।
শেষ করতে চাই ডর ইক্লিপসের থার্ড এপিসোড এবং হন্টেড বাই প্রাইম মিনিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কিন্তু যার কথাই শেষ হবে তার কথাতেই হোক।
জি, আমি যাবার বেলা সবসময় মন খারাপ হয় আমার। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আগামীকালকে আমাদের বগুড়া থেকে লাইভ আছে ভাই, বগুড়া থেকে লাইভ
আমি অনুষ্ঠান শেষ করে কালকে সকালবেলায় রওনা হচ্ছি। এটা খুব রিস্কি একটা লাইভ বলবো আমি, এই কারণে যে মহস্তানগড় কিন্তু খুবই বিখ্যাত একটা জায়গা, রেজিস্ট্রি নিয়ে কিছু বলার নেই, নিজেও জানেন পুরো এরিয়াটা।
মহিলা লক্ষ্মীন্দরকে মহস্তানগড়কে বলে?
হ্যাঁ, মহিলা লক্ষ্মীন্দরের বাসর ঘর আছে, দেবীর ঘাট আছে, তারপরে আপনার হচ্ছে জীবনকূপ, সেটা নিয়ে এক ধরনের মিত আছে। পরশুরামের সঙ্গে শাহ সুলতানের যে যুদ্ধটা হতো এবং সেখানে মারা যেত সৈন্যরা, তাদেরকে নিয়ে এরকম কথা আছে, এগুলো মিথ সবই আসলে। ওই জীবনকূপে ফেললে তারা পরদিন জীবিত হয়ে যেত, পরবর্তীতে এরকম শোনা যায় এক টুকরো মাংস কাক নাকি ওখানে ফেলে দিয়েছিল, তারপর থেকে কাজ করেন। এগুলো সব মিথ, এগুলো ইতিহাস, এগুলো লোককাহিনী আর কি। পুরো মহস্তান নিয়েই, মহস্তানগড় নিয়েই এরকম অসংখ্য মিথ আছে। আমাদের মূল জায়গাটা হচ্ছে যেই জায়গাটা হন্টেড, সেই জায়গাটা নিয়ে এখন পর্যন্ত কথাবার্তা কেউ কোনো কিছু বলেনি।
মহস্তানগড় তো আসলে রাত্রেবেলা থাকে না বা যায় না।
হ্যাঁ, থাকে না, তো আমি জানি না কি ধরনের এক্সপিরিয়েন্স হবে ওখানে। একটা বিশেষ জায়গা থেকে আমি এই জায়গাটায় আসতে চাই খুব অল্প সময়ের জন্য, এবং আশা করি ওটা লিসনাররা অনেক বেশি এনজয় করবে।
পুরো লাইভ শুরু হবে, আপনারা মিস করবেন না। মিস করবেন তো মিস করলেন। তো যাওয়ার পরে একটা কথা আমি বলবো আপনাদেরকে, একটা ট্রিক আমি দিচ্ছি, একটা কোশ্চেন ফেলে দিচ্ছি। সকল সত্যই মিথ্যা, আবার সকল মিথ্যাই সত্য, এটা আপনাদের জন্য প্রশ্ন আজকের। আমাকে জানাবেন এখান থেকে আপনারা কি পেলেন, এটা আমি বিশ্বাস করি কথাটা, আপনারা কি ভাবেন জানতে।
ওকে, আমরা ফেসবুকে মুহূর্তে একটা স্ট্যাটাস আপলোড করছি, সকল সত্যই মিথ্যা, আবার সকল মিথ্যাই সত্য, এটা রেজা ভাই বিলিভ করেন। আপনার জায়গাটা থেকে আপনি কিভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করবেন, রেজা ভাই পরের সপ্তাহে এটাকে ব্যাখ্যা দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনি বোধ হয় সালাম দিতে চেয়েছিলেন, একসাথে সালাম দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।